exclusively on FusionBD.com. আজ কনক আপনার সাথেই আছি, থাকবো ঠিক রাত দুটো পর্যন্ত। পুরো সময়টা জুড়ে আপনাকে এমন কিছু ঘটনা শোনাবো যে ঘটনাগুলো আপনাকে ভূতে বিশ্বাস কিংবা অবিশ্বাসের দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ফেলবে না, বাট সেই ঘটনাগুলোর বিশ্লেষণের মধ্যে হয়তো আপনিও ডুবে থাকবেন, কিংবা সেই সব ঘটনা আমাদের ঘটনা না, সেই সব ঘটনাগুলো এমন বিশেষ বিশেষ সব মানুষের সাথে ঘটে যাওয়া ঘটনা যে ঘটনাগুলোর বিশ্লেষণ অনেকেই খুঁজে পায়নি। সো পুরো সময়টা জুড়ে পুরো তিনটি সেগমেন্টে আমরা থাকবো আপনাদের সাথে দুটো পর্যন্ত। প্রথম সেগমেন্টে থাকছে ভৌতিক সাহিত্য, এরপর পর রয়েছে লিসেনার্সদের গল্প, যে গল্পগুলো আমরা সাধারণত ইমেইলের রেকর্ডের মাধ্যমে কালেক্ট করে থাকি, এবং এরপর পরই আমাদের ফেসবুক বক্স থেকে সংগ্রহ করা বেশ কিছু গল্প, যে গল্পগুলো আমি রাত দুটো পর্যন্ত আপনাকে পড়ে শোনাবো। অ্যান্ড অফকোর্স আপনি চাইলেই আপনি এস এম এস করতে পারেন, আমাদেরকে এস এম এস করবার জন্য সেলফোনের মেসেজ অপশনে চলে যাবেন, দেন লিখে ফেলবেন AR স্পেস আপনার নেম স্পেস আপনার লোকেশন, অ্যান্ড দেন আপনার কথা বলতে ক্লোরিকে সেন্ড করতে হবে 2323। এই নাম্বারটায় ফেসবুক মাধ্যম রয়েছে, যে মাধ্যমে চাইলেই আপনি আমাদেরকে কমেন্ট করে আমাদের সাথে থাকতে পারেন। সেটার জন্য আপনাকে চলে যেতে হবে facebook.com/asianradio908. সেখানটায় অফকোর্স সেখানে ভূতের যে পোস্টটি দেওয়া রয়েছে সেই পোস্টে লাইক দিয়ে কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন, যাতে ফেসবুকে ঠিক এই মুহূর্তে যেসব বন্ধুরা খুরপা খাচ্ছে তাদের সময়টা একটু হরর যায়। সো শুরুতেই যেটা করব, চলে যাব ভৌতিক সাহিত্যে। সো হিয়ার উই গো।
মাছের বড় আকাল, ঈশান জেলে যখন তখন গাঙে গিয়ে পড়ে, নানান কায়দায় জাল ফেলে, ওঠে শেওলা ঝাঝি, ওঠে শামুক গুগলি, মাছের আশখানা অবধি ওঠে না, গাঙের ধারে ঘর, চর ধুধু করে, জাল শুকোয় সেখানে, পাড়ার ছেলে পুলে সব খেলা করে, পাইকার এসে শুধায়,
মাছটা কি পড়ল গো?
ঈশান বুড়ো আঙুল নাড়ে, নিত্য দিনের একই জবাব, কিচ্ছু না, লবডঙ্কা। গাং খাল ছেড়ে সমস্ত মাছ দেশান্তরী হয়ে গেছে, তা বলে হাত পা কোলে করে বসে থাকাও যায় না, খাবে কি? সেদিন অমাবস্যা, রাত দুপুরে ধর্মর করে উঠে ঈশান বাইরে গেল। কোটালে গাঙের জল বেড়েছে, জল বাড়লে মাছও আসে, আর গাঙ আজ পুকুরের মতোই শান্ত, এমনটা কালে ভদ্রে কদাচিত ঘটে। আশায় আশায় সে জাল বের করল, খানিকটা বেয়ে দেখবে কপালে কি ওঠে, দেখা যাক। জাল ঘুরিয়ে খেউন ফেলতে যাচ্ছে, আরে আরে একই কাণ্ড, তারার আবছা আলোয় দেখা যাচ্ছে। তাল গাছের মতো দীর্ঘ এক ছায়ামূর্তি ওপারের জঙ্গল থেকে বেরিয়ে জলের উপর হাঁটতে হাঁটতে মাছ গাঙে এসে দাঁড়ালো। হয়ে গেছে ঈশা। মূর্তি হঠাৎ পাগলের মতো পা দাপাদাপি শুরু করল। নিথর গাঙে সঙ্গে সঙ্গে তুমুল ঢেউ। ঢেউয়ের পর ঢেউ ডাঙার উপর আছড়ে পড়ছে। খেয়ন ফেলবে কি, ঢেউয়ের ধাক্কায় ঈশান খাড়া হয়ে দাঁড়াতেই পারে না। ধনুক থেকে ছোড়া তীরের মতো মূর্তি এবার গাঙের মাঝখান ধরে ছুটল, ছুটে যায় পিছনে সঙ্গে সঙ্গে ঢেউয়ের তোলপা। কি সব প্রকাণ্ড ঢেউ! সমুদ্রের ঢেউ ভাঙা কোথায় লাগে? মাছ মারার বারোটা বেজে গেল। যত মাছ তাড়িয়ে তুড়িয়ে দরিয়ায় নিয়ে ফেলবে মনে হচ্ছে। সকাল না হতেই ঈশান দুকরি মাঝির কাছে ছুটল। দুকরির বদলে অনেকে তাকে বলে তেমাথা মাঝি। বুড়ো হয়ে গিয়ে মাথা বড্ড কাঁপে, সেজন্য দু হাঁটুর মধ্যে মাথা চেপে দুকরি বসে থাকে। দেখায় যেন পাশাপাশি তিনটে মাথা। সেই থেকেই নাম ছড়িয়ে গেছে তেমাথা মাঝি। বাদাবনের সকল খবরাখবর বুড়োর নখদর্পণে। ঈশান তার কাছে গিয়ে পড়ল। মাছ তাড়িয়ে নিয়ে গেল গো, উপায় কি হবে বলো মাঝি? বৃত্তান্ত শুনে দুকরি চমকে গেল।
সর্বনাশ, মেছো ভূত এসে জুটেছে। মাছ ধরতে গিয়ে যারা ডুবে মরে তাদের মধ্যে কেউ ভূত হয়, মানুষের ঘ্যাস সইতে পারে না। সেকালে বাঁধা বনে থাকতো, প্রাচীন মুরুবীদের কাছে গল্প শুনেছি। এখন সুন্দরবন তো প্রায় কেটে কুটে শেষ করে আনলো। মাঝি মাল্লা, বাউলে, কাঠোরে, সরকারি বাবুরা মানুষ সর্বক্ষণ কিলবিল করে। মেছভূতরা তাই বাধাবন ছেড়ে দূর দূরিয়ায় সরে পড়েছে। একটা কি গতিতে এসেছে বুঝতে পারছি না।
ঈশান সকাতরে বলে, ভূত তাড়ানোর ফিকির কিছু বলে দাও, নইলে না খেয়ে শুকিয়ে গুষ্টি শুদ্ধ মারা পড়ব। দুকরি বলে,
ভূতের ওঝা আমি নয়, সে তোমার নট বড় ওস্তাদ। টাকা তাবিজ বেঁধে ধুনে বান চোরসে বান ছেড়ে ভূত পেতনি নাচে হাল করে, কার কাছে চলে যাও।
কিন্তু নটবর তো অঞ্চল ছাড়া, তাহলে উপায়? ঈশান খপ করে দুকরির পা জড়িয়ে ধরে। পাদপদ্মে শরণ নিলাম মাঝি ঠাকুর, বাঘ কুমির সাপ শুয়োর ভূত পেতনি দানো পোড়া বাদাবনের সকলের সঙ্গে তোমার দহরম মহরম। তারানো নাই হলো, ভূতের সঙ্গে ভাবসাপ জমিয়ে দাও, দুবেলা পেটে খেয়ে যেন বাঁচতে পারি।
বেশ, ভাব করে ফেল, মেছো ভূতের সাথে জমে যায় তো সুখের অন্ত থাকবে না।
ভ্রু কুচকে দুকরি ভাবছে, বলল,
মাছ ভালোবাসে ওরা, আমাদের মতো ভাজা মাছি ওরা ভালো খায়, অথচ নিজেরা ভেজে নিবে সে তো উপায় নেই। অপদেবতা হয়ে আগুন লোহা কিছুই ছুতে পারে না। আমি বলি কি, মেছবতকে যত্ন করে মাঝে মাঝে নিমন্ত্রণ খাওয়া, কি খুশি হবে তখন দেখিস। সর্ষের তেলে নয় কিন্তু, সর্ষে বান মেরে ভূত তাড়ায়, সর্ষের নামে ওরা বেজার হন। নারকেল তেল কিংবা তিলের তেলে ভাজা।
ঈশান বলে, মাছ খাওয়াবো কিন্তু জালে তো মাছই পড়ছে না ঠাকুর।
দূর দূরান্তে হাটে ঘাটে গিয়ে কিন, দাম লাগে তো লাগুক, আমি বলছি কাজে দিবে। দু চারখানা হবে না, দশ বারো সেল লাগবে, ভর পেট খাওয়াতে হবে, তবেই কাজ হবে।
জাল দড়ি বন্দুক দিয়ে ঈশান মাছ কিনে আনল। তাছাড়া উপায় কি, ঝুড়ি ভর্তি ভাজা মাছ চরের কিনারে রেখে ঘরের দরজায় খিলেটে দিল। ভোরবেলা গিয়ে দেখে বহুদর্শী দুকরি ঠিকই যেমনটা বলেছিল, ঝুড়ি শূন্য, কাটাগুলো পর্যন্ত ফেলে যায়নি। দুকুরের কাছে ঈশান গিয়ে খবর বলল। শুনে সে মহা খুশি।
ভূত মশাই পরিতুষ্ট হয়েছে বুঝলি, আজ রাত্রেও খাইয়ে দে। খরচার ভাবনা করতে গেলে হবে না, মাছের পরিমাণ আরো কিছু বাড়া, কাল 10 সের ছিল, লাগাও আজ 15 সের।
তাই হল, 15 সের মাছ মেছো ভূত অবলীলা ক্রমে শেষ করে গেছে। বুড়ো দুকুরি আহ্লাদে যেন টকবক করে ফুটছে, বলে,
আজকে আজ মন ভেজে ফেল, তারও এক টুকরো পড়ে থাকবে না দেখিস।
চক্ষু কপালে তুলে ঈশান বলে, সর্বনাশ, আমি এদিকে ফতুর হয়ে যাচ্ছি, সেদিকটা একবার দেখবে না কর্তা ঠাকুর? দুকুরি হেসে ঈশানের পিঠে থাবা মেরে বলে,
দিন দিন হয়ে যাক, আর দিতে হবে না, মজল উঠবে এবার।
ভাজা মাছ খেয়ে মেছোভূতের লোভ ধরেছে। নিশিরাত্রে দরজায় টোকা। ঘরের ভেতর থেকে ঈশান বলল, কে? মেছোভূত বলে,
মাছ দিলি না দে আজ।
দুকুরি যেমন শিখিয়েছে, ঈশান সকাতরে বলল, গাঙের সমস্ত মাছ তাড়িয়ে বের করেছেন, নিত্য নিত্য মাছ কোথায় পাবো হুজুর? মাছ ধরে আমার ভাতের জোগাড় হয় না, না খেয়ে এবার বাড়ি শুদ্ধ মারা পড়ব। মেছোভূত বলে,
আমি মাছ ধরে দেব, আমায় ভাজা মাছ খাওয়াবি, রাজি?
হ্যাঁ হুজুর, রাজি। মাছ ধরে জেলেরা হাপরে রাখে, বড় হাপরটা খুলে নিয়ে মেছোভূত অদৃশ্য। অনতি পরে ফিরল, হাপর বোঝাই মাছ চরের উপর ঢেলে দিল, বলল,
দাড়ি পাল্লা বের কর, সমান দুটো ভাগ হবে, এক ভাগ তোর, এক ভাগ আমার, আমার ভাগ এক্ষুনি কড়াইয়ে চাপিয়ে দে, খিদে পেয়ে গেছে।
চক্ষু কপালে তুলে ঈশান বলল, এত মাছ একলা খাবেন? খলখল করে হেসে ভূত বলল,
কয়টাই বা, আমার সময়টা দেখিস না তো, কেমন করে খাই, কতক্ষণ লাগে?
ঈশানের বউ রান্নাঘরে তাড়াতাড়ি মাছ চাপিয়ে দিল। ভাজা মাছের গন্ধে চারিদিক আমোদ করছে। কেওড়া গাছের ডালের উপর বসে ছায়ামূর্তি পা নাচাচ্ছে। পাইকার এসে ইতিমধ্যে ঈশানের ভাগের মাছ কিনে নিয়ে গেল। চরের উপর আসন পিড়ি হয়ে ভূত গপ গপ করে খাচ্ছে। মাছের পাহাড় দেখতে দেখতে নিঃশেষ। সামনে দাঁড়িয়ে ঈশান তাজ্জব দেখছে। মেছোভূত মুখ তুলে দরদ ভরা সুরে বলল,
সবই তো বেঁচে দিলি, এমন মাছ নিজেরা একটু মুখে দিলি নে।
ঈশান নিঃশ্বাস ফেলে বলল, লোভ তো হয়, কিন্তু না বেচলে চাল নুন তেল এসব আসবে কি দিয়ে? হুজুরের একখানা মাত্র পেট, ছেলে পুলে নিয়ে মোটামুটি আমরা 2.5 ঘন্টা। ভূত বলে,
কাল মাছ ধরার সময় তুই সঙ্গে যাবে, কাপড়ে কতই বা মাছ ধরে, বড় জালা একটা সঙ্গে নিস, আমি জাল ফেলতে ফেলতে যাব, পিছন থেকে তুই জাল ঝেড়ে ঝেড়ে তুলবি, দুনোতে দুনো ধরা যাবে, দেখিস জালা মাছে ভরে যাবে।
জালাও জোটানো গেছে খুব বড় আকারে, জালার মুখে দড়ি বেঁধে রাখল, স্রোতের টানে হেলছে দুলছে জালা। রাত দুপুরে ভূতের ডাক পেয়ে ঈশান জালার কাছে চলে যায়। জালার দড়ি হাতে নিয়ে তৈরি হয়ে দাঁড়ায়, আয় বলে ছায়ামূর্তি জাল কাঁধে গাঙে নেমে পড়ল। জলের উপর দিয়ে পায়ের পর পা ফেলে যাচ্ছে, আমরা যেমন ডাঙার উপর দিয়ে হাঁটি, পায়ের পাতাটুকু ডুবে না, আল গোছে কেমন গাঙে ভেসে রয়েছে। খানিকটা গিয়ে পিছনে তাকিয়ে ভূত দেখে ঈশান নেই, হাত দিল,
ডাঙায় কে রে, হলো কি?
যাই কেমন করে হুজুর?
আমি যাচ্ছি, দেখতে পাসলে পিছু পিছু চলে আয়।
ঈশান বলে, আপনি আর আমি, ওজন টোজন নেই, আপনি তো একখানা ছায়া, গানে হাঁটতে গেলে আমি জলের নিচে তলিয়ে যাব।
বটে।
মেসোভূত প্রণিধান করল, ওরা কপাল তোলা, দিন রাত গুচ্ছের হাড় মাংসের বোঝা বয়ে বেড়াতে হয়। ইচ্ছে হলো আমি জলে হাঁটলাম, ইচ্ছে হলো আকাশে উড়লাম, তোমার সেসব হবার জো নেই, তোমার জন্য চাই শক্ত মাটি। তরতর করে কাছে এসে ঈশানের আপাদ মস্তক নজরে দেখল, বলল, খালি পা কেন, জুতো পরে আয়। ঈশান বলল, পরনের একখানা কাপড় জুটাতে পারি নে, তা সে পায়ে জুতো পরে নবাব আমিরের মতো খটখট করে বেড়াবো। ভূত শুধায়,
জুতো না থাক, পায়ে কি পরে বেড়াস তুই?
কিছু না, এমনি খালি পায়। একটুখানি ভেবে মেসুবুত বলে,
হাড়ি মালসা সরা যা সব কিছু নিয়ে আয়, কিন্তু মনে রাখিস এক জোড়া।
রান্নাঘর খুঁজে পেতে সরা মিলল, দুটোই আছে। সরা হাতে নিয়ে মেসুবুত থুথু করে জলে ছুড়ে দিল, ডোবে না সে সরা। অবাক কাণ্ড, স্রোতের টানে ভেসেও যায় না, ডাঙার কাছে একটা জায়গায় স্থির ভাবে রয়েছে। ভূতের হুকুমে ঈশান পা দুটো দুই সরায় রাখল, রাখার সঙ্গে সঙ্গে সরার সাথে পা সেটে গেল। মেছুভূতের পিছু পিছু চলল, এবার ভাসন্ত জ্বালা কোমরে বাঁধা অবস্থায়। কিছুমাত্র অসুবিধে নেই, ঠিক যেন জুতো পায়ে ডাঙার উপর দিয়ে হাঁটছে। দড়ির টানে জ্বালাও ভেসে ভেসে আসছে, হাঁটছে তো হাঁটছেই, তবে একে হাঁটা বলা চলে না, দৌড়ানো না, তারও বেশি। কি এক অলক্ষ্য আকর্ষণে ভূতের পিছু পিছু নক্ষত্র বেগে এসে ছুটছে। এ কোথায় নিয়ে এলো? মহাসমুদ্র, ঢেউ ভাঙছে, কোনো দিকে এ কিছু নজরে আসে না, খালি জল আর জলের ঢেউ। ভূত দ্রুত হাতে খেয়াউনের পর খেয়াউন ফেলছে, জল থেকে জাল তুলে পিঠের উপর ছুঁড়ে দিচ্ছে। সেখানে ঈশান বাছাই ভালো মাছগুলো তাড়াতাড়ি জালার ভেতর রেখে দিয়ে বাকিগুলো ফেলে দিচ্ছে। জল থেকে যেই মাত্র হাত সরালো, মেছুভূত সঙ্গে সঙ্গে আবার খেয়াউন ফেলে। এত বড় প্রকাণ্ড জ্বালা দেখতে দেখতে বোঝাই। ঈশান বলে, আর ধরছে না, ঘরে যাওয়া যাক এবার হুজুর। চরের উপর মাছ ঢেলে ফেলে ভাগাভাগি হল। ঈশানের ভাগ থেকে খাবারের মাছ চারটি আলাদা রেখে বাদ বাকি হাপড়ে তুলল। মেছুভূতের ভাগ বড় ঝুড়িতে। ঈশানের বউ কড়াইতে তেল চাপিয়ে এসেছে। ঈশান সে ঝুড়ি ধরাধরি করে কড়াইয়ের উপর চাপিয়ে দিল। পাইকা রীতিমধ্যে ঈশানের হাপড় মাছির মতো সেকে ধরল। মহানন্দে ঈশান দর হাঁকছে। মাছ ভাজার গন্ধ শুকতে শুকতে মেছুভূত অদূরে কেওড়া গাছের ডালের উপর পা দোলাচ্ছে। আহার সাঙ্গ করে তবে গাং পার হয়ে যাবে। সাত আট দিন খাসা কাটল। মাছ ভেজে ঈশানের বউ পাহাড় বানিয়ে দেয়। মেছুভূত সেই পাহাড় নিমিষে উড়িয়ে দিয়ে হাসি খুশিতে গাং পার হয়ে চলে যায়। আর নিজের ছেলেপুলের পাতে বউ এক টুকরোর বেশি দুটুকরো দিতে পারে না। নিজের অংশের মাছ সবই প্রায় বেচে দেয় ঈশান। গৃহস্থালির আট দশটা জিনিস কেনে। ঝুড়ির দুটো চারটে মাছ যদি সরানো যায়, ভূতে তো কখনো টেরি পাবে না। বউ এই সমস্ত ভাবছে, ছেলে পুলেদের তাহলে কিছু বেশি করে মাছ খাওয়ানো যাবে। চুপিসারে আজ বউ ঝুড়িতে কাঁঠালের আঠা লাগিয়ে রেখেছে। ভাগাভাগির পর ভূতের মাছ যথারীতি ঝুড়িতে তুলে নিয়ে তেলের কড়াইয়ে ঢালল। কেওড়ার ডালে বসে ভূতমশাই দেখে আর ফুর্তিতে পা দোলায়। সব মাছ কিন্তু কড়াইয়ে পড়েনি, কাঁঠালের আঠায় ঝুড়ির সঙ্গে কিছু আটকে আছে। ভূত চলে গেলে মাছগুলো খুঁটে নেওয়া যাবে। খাওয়া শেষ করে ভূতের খুঁতখুতানি যায় না, পেটে একটু যেন খিদে রয়ে গেছে, অথচ পুরো ঝুড়ি মাছ। অন্যদিন যা থাকে আজকেও তাই। যাই হোক, গেল সে রাত, পরের রাতেও আবার অন্য রোগে ধরল নাকি ভূত মশাইকে। ঝুড়ি ভরা মাছে খিদে মরে না, বদ্যি দেখিয়ে ব্যবস্থা নিতে হবে। ঘরের ছাঁচতলায় ঝুড়িটা উপুর করা রয়েছে। কি মনে হয়েছে ভূত গিয়ে ঝুড়ি তুলে ধরল। ছায়ামূর্তির চোখে মুখে বিদ্যুৎ চমকাচ্ছে, ছুটে গেল সে গাঙে। মাছ গাঙে জলের উপর গিয়ে দাঁড়াল, পায়ে জল ছিটাচ্ছে, একবার বাঁ পায়ে একবার ডান পায়ে। কি কাণ্ড, জল তলে মেঘ গর্জন, রক্ষে নেই কোনো মতে, চালাকির পরিণাম। জল উঠছে আকাশ মুখে, উঁচু হতে হতে মনুমেন্টের মতো হয়ে উঠল। জলের থাম 10-12টা লাইন বন্দি, সেই থাম পেঁচিয়ে আরো জল উপর মুখে উঠছে। মোটা হতে হতে সেই থাম হরাস করে একসঙ্গে ভেঙে পড়ল ডাঙার উপর। যেখানটায় চর ছিল, চরের কিনারে ঈশান জেলের ঘর ছিল, সেখানে আজ অকুল নদী। সুন্দরবনে যদি যাও, জায়গাটা আমি দেখিয়ে দিতে পারব।
শুনছিলাম ভৌতিক 90.8 এর প্রথম সেগমেন্ট, উইচ ইজ কল ভৌতিক সাহিত্য রাত। 12:21 আজ কটক রয়েছে আপনার সাথে, রাত 2 পর্যন্ত থাকবো এমনটাই বলেছিলাম। এবং চাইলে আপনি SMS এবং ফেসবুক মাধ্যমে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন। ফেসবুক মাধ্যমে জয়েন করতে চাইলে facebook.com/asianradio 90.8 FM নামক যে পেজটি রয়েছে, অর্থাৎ এশিয়ান রেডিও 90.8 FM, সেই পেজে ভূতের যে পোস্টটি দেওয়া রয়েছে সেই পোস্টে কমেন্ট করবেন, চেষ্টা করব শো চলাকালীন সময় আপনার মূল্যবান মন্তব্যটি নেবার জন্য। আর SMS মাধ্যমে জয়েন করতে চাইলে লেখকের গল্প। সো এরপর আমরা যে ঘটনাগুলো শুনবো সেই ঘটনাগুলো আসল ঘটনা। সো ডেফিনেটলি আমাদের সাথে থাকবেন। রাদিউল ইসলাম হৃদয় আমাদের সাথে রয়েছেন মিরপুর 14 থেকে। কনকা, আই লাভ ইউ সো মাচ, আজ শুরু থেকে শুনছি ভাই, খুব ভালো লাগছে, আপনি এমনটাই বলেছেন। ওয়েল, হিমেল বলছেন আমাদেরকে আজকে স্টোরি গুলো নাইস। জাহিদ বাবু বলছে ভাই আমি আবির, এবার ফার্স্ট টাইম শুনছি এবং অনেক ভয় করছে, আই লাভ ভৌতিক। আর রয়েছেন আমাদের সাথে লালবাগ থেকে আরেকটি বন্ধু, ফেসবুক মাধ্যমে অনেকেই জয়েন করে ফেলেছেন। ফেসবুকে আপনার সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চাইলে একটি অ্যাড্রেস রয়েছে, যে অ্যাড্রেসটি হচ্ছে ভৌতিকের পেজ, সরাসরি সেখানটায় আপনার ঘটনা লিখে ফেলবেন এবং ইনবক্স করে পাঠিয়ে দিবেন। লিখবার সময় অবশ্যই সেটি বাংলা লেখার চেষ্টা করবেন। অ্যাড্রেসটি হচ্ছে facebook.com/bhautik90.8। শুধুমাত্র সার্চ করে আমাদের পেজটি পেতে পারে। প্রায় 10,000-এর উপরে যে লাইক রয়েছে ভৌতিকের পেজে, যার ভৌতিক বানানটি হচ্ছে BHOUTIK, BHOUTIK, সে পেজে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন। রাফি আনোয়ার তিনি বলছেন টিউন করেছি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ রাফি আমাদের সাথে জয়েন করবার জন্য। এস টি সৈকত দাস বলছেন যে বাড়ি থেকে শুনছেন, 6 জন একসাথে শুনছেন এবং আশা করি ভালো লাগবে অবশ্যই। ইমরান হোসেন ইমন তিনি বলছেন আমাদেরকে ভাইয়া রাজাবাড়ি বেনীনগর থেকে শুনছি এবং ভৌতিক আমার বেস্ট শো এবং রেডিওর ইতিহাসে ভৌতিক ইজ দ্য বেস্ট ওয়ান। আবার থ্যাংক ইউ সো মাচ রাজাবাড়ি থেকে, আমাদেরকে অনেকেই নিয়মিত শুনতে থাকেন, আপনাকেও সেই দলে ফেলবার। মাজান খান আমাদের সাথে, মাজান খান রাজ তিনি বলছেন কেমন আছেন কনক ভাই, আমি চাট্টবাড়ি মীর হাজির বাগ থেকে শুনছি একলা ঘরে বাথি বন্ধ করে। ওয়েল, ভৌতিক শোনার জন্য আমার মনে হয় এই ফিল্ডটা খুব বেশি রকমের প্রয়োজন। রয়েছেন আমাদের সাথে আমাতুল্লাহ বিজয়, তিনি ও শুনছেন এবং অন্য কিছু শুনছেন, MDO একবার মিরপুর শেওড়া পাড়া থেকে আমাদের সাথে রয়েছেন। রয়েছেন আমাদের সাথে সুজন খান, কনক ভাই শুনছি, চরমপুদি হোসেন কিশোরগঞ্জ থেকে, ভয় লাগছে এবং মজাও লাগছে, সেই সাথে আপনি অনেক বন্ধুদেরকে মেনশন করেছেন যারা এখন চাইলে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন। রয়েছেন ইমরান হোসেন ইমন রয়েছেন আমাদের সাথে, রয়েছেন MD নাজমুল হোসেন বিডি, তিনি বলছেন কেমন আছো, শুনছি শুনবো 2 পর্যন্ত ঢাকা সালসা এয়ারপোর্ট থেকে আপনি আমাদের সাথে রয়েছেন। পারভেজ আলম তিনি আমাদের সাথে রয়েছেন, মেহেদি হাসান তুষার রয়েছেন আমাদের সাথে এবং আনি আত্রা, খুব ইচ্ছে ভূত দেখার নাকি এরকম কিছু একটা। তামিম কাবাল খান আমাদেরকে বলছেন যে নাইস রয়েছেন আমাদের সাথে। সজীব আহমেদ অর্ক তিনি বলছেন আমাদেরকে শুনছি এবং ভালো লাগছে, কমেন্ট করবার ঠিকানা রয়েছে। প্রথমে যে গল্পটা আমরা শুনে আসছি এরপরে কিন্তু রয়েছে ঘটনা, যে ঘটনাগুলো সত্যিকারের ঘটনা, বিভিন্ন জনের কাছ থেকে কালেক্ট করা এবং বিভিন্ন লোকের কাছ থেকে শুনেছেন এমন অনেকেই রয়েছেন এবং কেউ কেউ রয়েছেন যাদের সাথে সরাসরি এই ঘটনাটা ঘটে গেছে। সো এমন ঘটনা আপনার কাছে যদি থেকে থাকে আমাদেরকে ইনবক্স করবেন facebook.com/bhautik90.8 এর পেজে লিখে পাঠাবেন। আর যদি চান আপনার নিজের ভয়েসে রেকর্ড করে পাঠাতে, সেটার জন্য একটি অপশন রয়েছে, অপশনটি ভেরি সিম্পল অপশন, রেকর্ড করে ফেলবেন আপনার স্মার্টফোন নামক যে ডিভাইসটি রয়েছে সেই ডিভাইস থেকে রেকর্ড করে পাঠিয়ে দেবেন bhautik90.8@gmail.com। ভৌতিক বানাতে হচ্ছে PHOUTIK। সো চলে যাব ঘটনায়, অ্যান্ড হিয়ার উই গো ফর দ্য ফার্স্ট স্টোরি।
Bhautik 90.8
আসসালামু আলাইকুম, আমি তৌফিক ওমর সজীব, রাজবাড়ি কাজী বাধা। এই ঘটনাটা শুনেছি আমি আমার বন্ধু সিনহা রহমানের কাছ থেকে, তার নিজের জীবনের ঘটনা। স্টোরিটা আমি তার ভাষায় বলছি, কথা না বলিয়ে সরাসরি মূল ঘটনায় চলে যাই। এটি ছিল 2014 সালের ঘটনা, তখন আমি ক্লাস নবম শ্রেণীতে পড়ি। স্কুলের ছুটিতে আমার পুরো বন্ধু পরিবার মিলে গ্রামের বাড়িতে বেড়াতে যাই। আমাদের গ্রামের বাড়ি নোয়াখালীর দাসের হাড়ে। সেদিন অনেক জার্নি করার পর সবাই ক্লান্ত, তাই বেশি রাত না করে ঘুমিয়ে পড়লাম সবাই। আপনারা অবশ্যই জানেন যে গ্রামে 8-9টা মানে অনেক রাত। তারপরের দিন রাতে আমরা সবাই একসাথে বাড়ির সামনে একটি খোলা মাঠে এসে সেখানে বসে সবাই ভূতের গল্প করছিলাম। গল্প করতে করতে ভুলে গিয়েছিল সময়ের কথা। ঠিক রাত 2:40 বেজে যাওয়ার সাথে সাথেই কারেন্ট চলে যায়। আমার আম্মু মামিরা বলল এখন ঘরে গিয়ে কি হবে, গরম লাগবে, তাই আম্মু বাকি সবাই গল্প করছিল। আমি আর আমার কাজিনরা মিলে বাড়ির বাহিরে বের হলাম, রাস্তায় ঘুরব কারেন্ট না আসা পর্যন্ত, সেই উদ্দেশ্যে। বাড়ি থেকে বের হলে তার পাশে একটি স্কুল রয়েছে, তার কিছু দূরে একটি পুকুর, সেই পুকুরের সাথে অনেক দিনের পুরনো দুটো টয়লেট রয়েছে সেই টয়লেটে একটি খারাপ কিছু আছে মামিদের কাছ থেকে শুনতাম, তাই আমার ইচ্ছে হল দেখার জন্য, কিন্তু সেদিন আর কিছুই দেখিনি। দুই দিন এইভাবে চলে যায়। তার পরের দিন ঘটে আসল ঘটনা। সেদিন রাতে আমি খেয়ে রুমে কাজিনদের সাথে গল্প করছিলাম, হঠাৎ কে যেন বাহির থেকে ডাকছিল আবার নাম ধরে বের হবার জন্য। আমি দরজা খুলে দেখি একটা কালো জুব্বা পরা মানুষ, যাকে অনেক লম্বা সাধারণ মানুষ মনে হয় না, আমাকে বলে একটু বাহিরে আসবেন, আমার বাচ্চা অনেক অসুস্থ। এই কথা শুনেই আর কোনো কথা না বাড়িয়ে বাহিরে বেরিয়ে গেলাম বাচ্চাটাকে দেখার জন্য। আমার ছোট বাচ্চা খুব ভালো লাগে, তাই ভুলে গিয়েছিলাম যে রাত 1:30 বাজে। আমি দেখলাম একটি ঝুড়িতে বাচ্চাটা রাখা, আমি কোলে নিতেই বাচ্চাটা তার আকার পরিবর্তন, মানে লম্বা হতে লাগল, 7 থেকে 8 বছরের বাচ্চা হয়ে গেল। আমি পিছিয়ে তাকিয়ে দেখি জুব্বা পরা লোকটা আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে আর বলছে, তুই ভুল করে বের হয়েছিস, তোকে আমি মেরে ফেলব, কারণ তুই না দেখতে চেয়েছিস, এই দুই দিন তোর সামনে আসিনি, তোকে আমার ভালো লেগেছে, এই বলে সেই বাচ্চা আর লম্বা লোকটা আমার কাছে আসতে থাকে। এটা দেখে এক চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যাই। সকালে চোখ খুলে দেখি আমি বেডে শুয়ে আছি, পাশে আম্মু কান্না করছে। আম্মু বলল, কি হয়েছিল কাল রাতে, সেই টয়লেটের কাছে কেন গিয়েছিলি, তোর চিৎকার শুনে সবাই গিয়ে দেখি সেখানে তোকে, তোর চিৎকার শুনে সবাই মিলে সেখান থেকে তোকে নিয়ে আসি। তারপর আমি সব খুলে বলি রাতের ঘটনা। তা শুনে ভাইয়া একটি মুরব্বীকে নিয়ে আসে এবং তাকে সব খুলে বলে। সে যা বললেন তা শুনে সবাই ভয় পেয়ে গেল। মুরব্বী বললেন যে আমার ডান হাতে তিনটি নখের দাগ আছে, সেই দাগ দেওয়ার কারণ হল সে আমাকে নিয়েই যাবেন। তারপর ওই মুরব্বী আমাকে তাবিজ পানি পরা দিয়ে যান, কিন্তু আমি যতদিন গ্রামে ছিলাম প্রতিদিন রাতে আমি আমার নাম ধরে সেইভাবে ডাকতে শুনেছি। শুধু তাই নয়, স্বপ্নেও দেখেছি বলছে কই যাবে, আমার হাত থেকে রক্ষা পাবি না সেই জোব্বা পরা অশরীরী লোকটা। রাতে আমি ঘুমোচ্ছি, হঠাৎ অনুভব করলাম আমার বডিটা ভারী হয়ে যাচ্ছে। চোখ খুলে দেখি সেই বাচ্চাটা আমার বডিতে বসে আমার গলা টিপে ধরার কারণে আমি শব্দ করতে পারছিলাম না। অনেক চেষ্টা করছিলাম উঠবার জন্য কিন্তু পারছিলাম না। হঠাৎ আম্মুর হাতটা আমার গায়ে পড়তে সে ভ্যানিশ হয়ে যায়। আমি তখনই এক চিৎকার করে বসি। তখনই আম্মু সহ বাকিরা আমার শব্দ শুনে রুমে চলে আসে। আম্মু বলে কি হয়েছে, আমি সব খুলে বলি। তারপর আবার গিয়ে মুরব্বীকে নিয়ে আসেন। তারপর সে বললে এখান থেকে চলে যান, 5 বছরের আগে আর আসবেন না এখানে, না গেলে ওকে হারাবেন। এই কথা শুনে পরের দিন সবাই মিলে ঢাকায় চলে আসি। আল্লাহর রহমতে এখন আমি ভালো আছি, কিন্তু হাতের সেই আঁচড়ের দাগটা এখনো রয়ে গেছে। কিন্তু এখন নতুন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি, যা অন্য একদিন সবাই হলে লিখে পাঠাব। প্রথম ঘটনাটা শুনে ফেললাম যে এটি সাদা মাটা ঘটনা বলা যেতে পারে, এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে সাদা মাটা ঘটনাগুলো একটু বেশি বিশ্বাসযোগ্য। অনেকে রং চং মেখে যে ঘটনাগুলো পাঠিয়ে থাকেন বিভিন্ন কায়দায়, তাদের ঘটনাগুলোর ভেতরে মাঝে মধ্যে আমার কাছে মনে হয় যে বিশ্বাসযোগ্যতার হারটা পার্সেন্টেজটা একটু কম হয়ে থাকে। এনিওয়েজ 2323 যে নাম্বারটা, এই মুহূর্তে আপনি SMS করতে পারেন কনককে ভৌতিক 90.8 এ, দুটো পর্যন্ত আমার প্ল্যাটফর্ম আপনার জন্য ওপেন রয়েছে। SMS করেছেন জিয়ান জুয়েল, তিনি বলছেন মানিকগঞ্জ থেকে, সাথেই রয়েছেন হিমেল, আমাদেরকে টেক্সট করছেন মেঘলা আক্তার, বলছেন ফার্মগেট থেকে ভৌতিক ইজ দ্য বেস্ট FM অ্যান্ড আই লাইক ভৌতিক। রয়েছেন আমাদের সাথে বাদল, প্রথমবার শুনছেন মান্ডা থেকে, ভালো লাগছে। সোহান গাজীপুর থেকে আমাদেরকে SMS করেছেন। ওয়াহিদা আমাদেরকে কাপাসিয়া থেকে টেক্সট করেছেন এবং টেক্সট করেছেন এই মুহূর্তে। বাদল আমাদেরকে টেক্সট করে যাচ্ছেন জীবন কেরানি কনস থেকে, বলছেন কনক আমি পুরোটা শুনতে পারিনি, যতটুকু শুনেছি ভালো লেগেছে, আশা করি আরো জোস কিছু ঘটনা শুনবো। ইয়েস, রাত দুটো পর্যন্ত এমনটাই চেষ্টা করব। SMS করবার নিয়মটা আরেকটি বার বলতে চাই, সেলফোনের মেসেজ অপশনে গিয়ে লিখে ফেলতে হবে AR স্পেস আপনার নেম স্পেস আপনার লোকেশন এন্ড আরেকটি স্পেস দিয়ে আপনার কথাবার্তাগুলো লিখে সেন্ড করতে হবে দ্য সিগনেচার নাম্বার উইচ ইস 2323। যে ঘটনাটা শুনলাম এরকম ঘটনা আপনার কাছে থাকতেই পারে কিংবা কারো কাছ থেকে শুনে ফেলতে পারেন, সেই ঘটনাটা লিখে ফেলুন এবং পাঠিয়ে দিন আমাদের ফেসবুকের ফ্যান পেজে, যার অ্যাড্রেসটি হচ্ছে facebook.com/ভৌতিক 90.8। ফেসবুকে সার্চ বারে গিয়ে যদি লিখে ফেলেন BHOUTIK দেন আমাদের পেজটি পেয়ে যাবেন, যেটাতে 10,000-এরও বেশি লাইক রয়েছে। শুধুমাত্র ঘটনা লিখবার জন্য ভৌতিকের পেজ বারবার বলে দিচ্ছি, এবং কমেন্ট করবার জন্য এশিয়ানের যে ফ্যান পেজ রয়েছে সেখানে কানেক্টেড থাকতে পারবেন। সিগমা তাবাসু মানিশা তিনি বলছেন ভাই শুনছি, এমডি সজীব খান সজীব তিনি বলছেন সাথেই রয়েছে আমি ভালো লাগছে, SM ইফতেখার মাসুম তিনি বলছেন সাহিত্যটা বেশ ভালো লেগেছে ভাই, আমিরপুর এক থেকে আপনি আমাদের সাথে রয়েছেন। সেগমেন্টে ভয়েস দিচ্ছেন দ্য ভেরি ফেমাস আরজে রাজু ভাই, সো ভালো লাগবার অপশনটা সব থেকে বেশি থাকে। তানভিন জোয়ান তিনি বলছেন অনেকদিন পর শুনছি আমি ভালো লাগছে। আখিরুল ইসলাম দিমন তিনি বলছেন ভাইয়া কিশোরগঞ্জ থেকে একা একা শুনছি এবং খুব ভয় লাগছে আপনার। অলরাইট, রয়েছেন আমাদের সাথে হাবিব আদনান আরিফ সুন্দরগাঁও থেকে, আমাদের সাথে রয়েছেন SD সৈকত দাস, রয়েছেন আমাদের সাথে রিফাত হোসেন তিনি আমাদেরকে কমেন্ট করেছেন মেহেদি হাসান তুষার সহ অনেকগুলো বন্ধু এই মুহূর্তে যারা শুনছেন এবং আমাদেরকে রেগুলার কমেন্ট করে যাচ্ছেন, তাদেরকে বলছে চাইলে শেয়ার করতে পারেন আপনার বন্ধুরা এই মুহূর্তে ফেসবুকে, যাতে মিস না করে ফেলে আমাদের শোটা, যেটি প্রতি বৃহস্পতিবার রাত 12টা থেকে 2টো পর্যন্ত হয়ে থাকে। And now it's time to move forward to the second story, so here we go. আসসালামু আলাইকুম, আমি তৌফিক উমর সজীব, গ্রাম কাজীবাধা, জেলা রাজবাড়ী। আজকে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই লোমহর্ষক ঘটনা। বন্ধু মুরাদের কাছে ঘটনা জানতে চাইলে বলে আমার মামা ছয় মাস কথা বলতে পারত না, কারণ জানতে চাইলে আমি নিজেই অনেক ভয় পেয়ে যাই। ঘটনাটি আমি মুরাদের ভাষায় বলছি। 2002 সাল, গরমের শুরু শীতের শেষ। আমার বাবা মূলত পিকআপ মানে ছোট ট্রাক চালাত। মামা রাজবাড়ি সদর হসপিটালের লাশ টানার ভাড়া মারত এবং লাশের ভাড়া না পেলে দূর দূরান্তে ভাড়া টানত। ওর মামার বাড়ি ছিল চন্দনী। সেদিন ছিল ঘোর অমাবস্যার রাত। লাশের ভাড়া না পেয়ে মামা পিকআপ নিয়ে মেইন রোডে যায় এবং বাড়ির উদ্দেশ্যে যাবে বলে মন স্থির করে। বেশ কিছুদূর যাওয়ার পর মামা দেখলেন যে বেশ খানিকটা দূরে চার থেকে পাঁচজন লোক কি যেন মাটিতে শুয়ে রেখে হাত ইশারায় গাড়ি থামাতে বলছে। মামাও তাদের সামনে গাড়ি থামাতেই তারা বলে, ভাই আমরা সাইটে কাজ করি, পাথরের বস্তার নিচে পড়ে আমাদের এক ভাই মারা গেছে, ওনার লাশটা ফরিদপুরের কানাইপুর নিতে হবে। অতঃপর ভাড়া মিটিয়ে তারা লাশটাকে গাড়িতে উঠায় এবং ওই পাঁচ লোক গাড়ির পেছনের অংশের লাশের সাথে বসে পড়ে। তারপর মামা ফরিদপুরের দিকে রওনা হয়। আল্লাদিপুর পার হয়ে মামা গোয়ালন্দ মোড়ে পৌঁছতেই পেছনের লোকগুলো গাড়ি থামাতে বলে এবং বলেন যে তুমি এখানে দাঁড়াও, আমাদের অনেক ক্ষুধা লেগেছে, সামনে একটা বাজার আছে, কিছু রাস্তা করে আসি। এই বলে তারা চলে যায়। অনেকক্ষণ হয়ে গেল কিন্তু তারা না আসায় মামা এক প্রকার বিরক্ত হয়ে যান। প্রায় ঘণ্টাখানেক পর মনে হল তারা এসে গাড়ির পেছনের অংশে বসে পড়েছে। এমন ধরনের একটা শব্দ মামা পায়। ভাবল হয়তো লোকগুলো এসে বসে পড়েছে। মামা পেছনে না তাকিয়ে গাড়ি চালানো শুরু করে। শ্যাম সুন্দরপুর পার হবার পর হঠাৎ পেছন থেকে মনে হল কি যেন কান্নাকাটি করছে। মামা হয়তো ভাবলেন তাদের বৌদ্ধ থেকে কেউ হয়তো কাঁদছে। হঠাৎ করে তার পিকআপ কেমন নড়াচড়া করে উঠে। এভাবে কয়েকবার নড়ে ওঠার পর মামা পেছনের দিকে তাকায়। পেছনের দিকে তাকিয়ে মামা যা দেখল তা ছিল খুবই মর্মান্তিক। মামা দেখল গাড়ির পেছনে কোনো লোক নেই, কিন্তু লাশটা শোয়া থেকে উঠে বসে তার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তার দুই চোখ ছিল লাল টকটকে এবং তার দুই চোখ দিয়ে রক্ত টপ টপ করে পড়ছিল। এটা দেখে মামা খুব ভয় পেয়ে যায়। মামা বিপদ আসন্ন বুঝতে পেরে গাড়ি ঘুরিয়ে আবার রাজবাড়ী সদর হসপিটালের দিকে রওনা হয় এবং বারবার পেছনের দিকে তাকায়। দেখে লাশটা আস্তে আস্তে মামার দিকে বসা অবস্থায় হেঁটে হেঁটে তার দিকে আসছে। এরকম চলতে চলতে এক সময় মামা তার লাশটাকে তার পাশের সিটে আবিষ্কার করে এবং তার হাত দিয়ে মামার গলা টিপে ধরে। এভাবে অনেকক্ষণ মামা ওই অশরীরের সাথে পিড়াপিড়ি করতে করতে এক সময় মামা অনেক কষ্টে গাড়িটা সদর হসপিটালের সামনে রাখা আরেকটি পিকআপকে ধাক্কা মারে। তারপর তার আর কিছুই মনে ছিল না। পরদিন জ্ঞান ফিরে নিজেকে আবিষ্কার করে হসপিটালের বেডে। তার চারপাশে তারই পরিচিত কয়েকজন পিকআপ চালক। তারা আমার মামাকে গত রাতে কি হয়েছিল এবং কেনই বা ট্রাক এত গতিতে ড্রাইভ করে এসে সামনের ট্রাককে ধাক্কা দিয়েছিল, তারপর মামা তাদের রাতে ঘটে যাওয়া পুরো ঘটনাটা খুলে বলে। সবাই বলে, কই তোমার গাড়িতে কোনো লাশ ছিল না, কিন্তু যার গাড়িতে সে তার পিকআপ ধাক্কা মেরেছিল সেই গাড়ির চালক বলে মামার গাড়ির পেছনের অংশে এবং তার সিটের পাশের সিটে নাকি জমাট বাঁধা রক্ত দেখেছিল। তারপর থেকে আমার মামা টানা ছয় মাস কথা বলতে পারেনি। আজও ওই ঘটনা মনে পড়লে মামা মাঝে মধ্যে অস্বাভাবিক আচরণ করে। ভাই এটাই ছিল আমার ঘটনা। আর বন্ধু মুরাদের মামার জন্য দোয়া করবেন। কি ঘটেছিল সেদিন যে পাঁচজন ব্যক্তি লাশ নিয়ে তার সাথে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিল, তারা কি আদৌ কোনো মানুষ ছিল নাকি আপনি যা ভাবছেন তাই ছিল? বেসিক্যালি তৌফিক ওর সচিবের কাছ থেকে। সো এরকম ঘটনা যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আমাদের ফেসবুক ইনবক্স আপনার জন্য ওপেন রয়েছে। এম ডি মুরাদ চাটখাইল নোয়াখালী থেকে তিনি বলছেন যে ফার্স্ট টাইম শুনছি অ্যান্ড খুব ভয় লাগছে। আশরাফ উদ্দিন নরসিংদী মাধবদী থেকে আমাদেরকে টেক্সট করেছেন, তিনি বলছেন তিনি ভয় পেয়েছেন। ধ্রুব আজিমপুর থেকে বলছেন নাইস স্টোরি। নাজমুল ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছেন ভাই অনেক অনেক অসুস্থ তারপরে শুনছি অ্যান্ড সবসময় আপনার পাশেই রয়েছি। রয়েছেন পিয়াল মাহমুদ, তিনি বলছেন যে কনক ভাই কেমন আছেন, অনেক দূর থেকে আপনাকে শুনছি এবং সবসময় আপনার পাশেই রয়েছি। আশিক রয়েছেন আমাদের সাথে, নাইস স্টোরি। শাকিল তিনি আমাদেরকে বলছেন ঢাকা থেকে, হরর মুভির নাম বলবেন আজকে। ইয়েস ডেফিনেটলি আই উইল সাজেস্ট সাম মুভি অ্যান্ড এখন না সেটা সেটা বারোটা না একটার পর আমি ট্রাই করবো। এই উইকে বেশ কিছু হরর মুভি রিলিজ পাবে, সো এরকম কোন মুভির নাম ডেফিনেটলি বলবো আপনাকে। রবিন বাসাবো থেকে আমাদের সাথে রয়েছেন, রাজীব রয়েছেন লালবাগ থেকে এবং এম ডি জুয়েল আজ জুয়েল আমাদেরকে টেক্সট করছেন ফেসবুক মাধ্যমে, অনেকেই জয়েন করছেন। আপনি ফেসবুকে জয়েন করতে পারেন, সেটার জন্য অবশ্যই আপনাকে চলে যেতে হবে এশিয়ান ভিডিওর ফ্যান পেজে এবং সেখানে ভূতের যে পোস্টটি রয়েছে সেখানটা কমেন্ট করবেন। হাবিব আদনান আর্ট আরিফ রয়েছেন, হসপিটালের গল্প খুব ভালো লাগে এবং আপনি হসপিটালের গল্প শুনতে চাচ্ছেন, আজকে হসপিটালের গল্প রয়েছে, আপনাকে একটু ওয়েট করতে হবে। হৃদয় মাহমুদ তিনি বলছেন ভৌতিক শো শুনছি এবং খুব ভালো লাগছে। হাফেজ ওমর ফারুক তিনি বলছেন তৌফিকের ঘটনা শুনতে চাচ্ছেন তিনি এমনটা। আদনান বলছেন যে তৌফিক ভাইয়ের স্টোরিগুলো বেশি ভয়ের হয়ে থাকে। এম ডি আরিয়ান আমাদেরকে হাই জানিয়েছেন এবং মাথা রয়েছেন আমাদের সাথে এবং হাবিব আদনান আরিফ তিনি আমাদেরকে নিয়মিত শুনেছেন। একবার রয়েছেন আমাদের সাথে, ঠিক আছে এই মুহূর্তে আমরা যে স্টোরিটাতে চলে যাবো সেই স্টোরিটা আমাদেরকে ইমেলের মাধ্যমে একজন পাঠিয়েছেন। আপনি চাইলে ইমেল করতে পারতেন, ইমেলের অ্যাড্রেসটি হচ্ছে bhautik908@gmail.com অ্যান্ড এই ঘটনাটা শুনে ফিরে আসছি স্টেডিয়াম টু এশিয়ান রেডিও 90.8 FM।
আসসালামু আলাইকুম, আমি উত্তরা থেকে আফরিন বলছি। আমি একটি এয়ারলাইন্সে জব করি ক্যাবিন ক্রু হিসেবে। সো আমার জবের পারপাসে বিভিন্ন দেশে আমার স্টে করতে হয়। সো আমি ভৌতিকের অনেক বড় একটা ফ্যান। রিসেন্টলি আমার সাথে এরকম একটি ঘটনা ঘটে যায় যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আজকে যেই ঘটনাটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা মূলত আমার সাথে এক মাস আগে ঘটে গেছে। আপনারা হয়তো বা জেনে থাকবেন ক্যাবিন ক্রু জবের কারণে বিভিন্ন দেশে থাকতে হয়। আপনারা হয়তো বা জেনে থাকবেন যারা ক্যাবিন ক্রু জব করে তাদের বিভিন্ন কান্ট্রিতে থাকতে হয়। গত মাসে আমরা ফ্লাইটে লন্ডন যাই এবং আমাদের যে হোটেলে আমরা উঠি মূলত ওই আমাদের যে আজকের যে স্টোরিটা সেটা ওই হোটেলকে নিয়ে। আমরা যে হোটেলে উঠেছি হোটেলটি ছিল শহর থেকে অনেক দূরে একটা গ্রামে। হোটেলে যাওয়ার সময় আমরা দেখতে পারছি যে দুই পাশে শুধু জঙ্গল, কোনো প্লেস কোন বাসা বা শপিং মল এরকম কিছুই ছিল না, দুই পাশে শুধু জাস্ট জঙ্গল ছিল, অনেক ভিতরে ছিল। লাইক বলা যায় যে হোটেলটা ছিল জঙ্গলের ভিতরে এরকম টাইপের। হোটেলের পাশে বা আশেপাশে কোনো শপিং মল বা বাসা কিছুই ছিল না, হোটেলটা জাস্ট একটা প্লেসে ছিল। বাট হোটেল থেকে দূরে অনেক দূরে কতগুলো ফার্ম হাউস বুঝে যেত যে কতগুলো ঘোড়া বা ঘোড়ার ফার্ম হাউস ছিল অনেক দূরে, যেটা হোটেলের উপর থেকে রুম থেকে দেখা যেত। হোটেলটি ছিল তিনতলা এবং আমরা যে রুমে উঠেছি সেটাও ছিল তিনতলায়। আমি আর আমার সাথে একটা কলিগ দুইজনে মিলে একটা রুম শেয়ার করেছি। এবার আমি মূল ঘটনায় চলে যাই, যেটা এত সবকিছু। এটা বলে রাখা ভালো যে লন্ডনে এখন 4-4.5 ঘন্টা নাইট থাকে, সূর্যের আলোটা জাস্ট 4-4.5 ঘন্টার মতো থাকে না, আর বাকি টাইম সব সময় সূর্য থাকে। সো আমার যে আমার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা ছিল রাত 2টায়। আরেকবার একটু বলে নেই, রাত 11টা থেকে ভোর 4টা পর্যন্ত মূলত এই টাইমটা সূর্য থাকে না, বাকি অল টাইমই সূর্য থাকে, ডে বলা যায় বাকি টাইমটা। তো এখন আমার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা ছিল, তখন ছিল রাত অলমোস্ট 2টা বাজে। আমি আর আমার কলিগ দুজনে ছিলাম রুমে, আমাদের রুমে। তো আমি আমার বেডে শুয়েছিলাম আর আমার কলিগ ওর বেডে, দুইটা একটা রুমে দুটা বেড, তো দুইজন দুটা বেডে শুয়েছিল। এখন ও আমার কলিগ ঘুমিয়ে পড়েছে, এখন আমার মোবাইলে ভাইপার একটা ফোন আসছে, তো আমার ভাইপারে কল আসে, সেই কারণে আমি আমার কলিগকে ডিস্টার্ব হবে বলে আমি ফোনটা নিয়ে ওয়াশরুমে চলে যাই। ওয়াশরুমে গিয়ে কথা বলছি, তো হঠাৎ করে একটা টাইমে ফোনটা কেটে যায়। আমি ওয়াশরুম থেকে চলে আসি, এসে আবার বেডে শুয়ে পড়ি। শুয়ে পড়ার কিছুক্ষণ পর আমি শুনতে পাই যে ওয়াশরুমের যে বাথটাব আছে, ওয়াশরুমে অনেক বড় একটা বাথটাব ছিল, তো মূলত ফরেন কান্ট্রিতে সব ওয়াশরুমে এরকম বাথটাব থাকে, তো বাথটাব ছিল, বাথটাবের যে কলটা ছিল ওর থেকে অনেক জোরে পানি পড়ছে। তো আমি মনে করলাম যে হয়তোবা পানির লাইনে কোনো প্রবলেম হয়েছে, সেজন্য হয়তোবা পানি পড়ছে। তো আমি এত বেশি করিনি, আমি ভাবছি যে শুয়ে পড়ছে আবার উঠে যাব, সেজন্য আর উঠিনি। একটু পর আমার আবার ফোন আসছে, এখন আমি ফোনটা নিয়ে আবার চলে গেছি ওয়াশরুমে। ওয়াশরুমে যাওয়ার সময় আমি ভিতর থেকে ভালো করে দরজাটা লক করে দিয়েছি, ওয়াশরুমের দরজাটা। ওয়াশরুমে গিয়ে দেখি যে ওয়াশরুমের যে বাথটাবটা ছিল ওটা থেকে কন্টিনিউসলি পানি পড়ছে। তো আমার যেহেতু ফোন আসছে, আমি মনোযোগটা ফোনে ছিল, এখন আমি যে বাথটাবে এক সাইডে বসার একটু প্লেস থাকে, একটু সাইড করে বসা যায় এরকম টাইপের, তো আমি বাথটাবে এক পাশে বসছি, বসে ফোনে কথা বলছি। পানি পড়ছে, আমার ওইদিকে মনোযোগ ছিল না, কারণ আমি ফোন নিয়ে বিজি ছিলাম, তো ফোনে কথা বলছি। একটা টাইমে বাথটাবের পানিটা বন্ধ হয়ে গেল, পানিটা অটোমেটিকলি, আমি কিছুই টাচ করি নাই, কোনো কিছু ধুই নাই, কিছুই না, হুট করে বন্ধ হয়ে গেল। দেন আমি একটু ইয়া হলাম যে কেন এটা বন্ধ হয়ে গেল কেন। আমি তাকালাম, তাকানোর পরে আমি ফিল করলাম যে কিছু একটা আমার সামনে দিয়ে চলে যাচ্ছে, জাস্ট ক্রস করে আমাকে চলে যাচ্ছে। দেন সেম টাইমে কেউ একজন আমাকে ক্রস করে গেল, আমি এটা ফিল করলাম। অ্যান্ড বাথরুমের যে দরজাটা ছিল আমি লক করে রেখেছি ভিতর থেকে, সেটা অটোমেটিকলি খুলে গেল। আমি সাথে সাথে দাঁড়িয়ে গেলাম যে কি হলো। আমি ফিল করলাম যে কিছু একটা সামনে দিয়ে আমার সাথে একদম দরজা দিয়ে বের হয়ে গেল, দেন কিছু একটা ক্রস করে গেল, আমি দেখলাম বা আমি ফিল করলাম। দেন আমি শকড হয়ে গেলাম এবং ওইখানে দাঁড়িয়ে গেলাম, আমি ক্লাস অনেক ভয় পেয়েছি। দেন আমি ওয়াশরুমের ভিতরে দাঁড়িয়েছি, কয়েক সেকেন্ড পরে, মেবি 5 or 6 সেকেন্ড হবে, আমি শুনতে পেলাম পাশের কোন রুম থেকে অনেক জোর একটা সাউন্ড হলো, লাইক কেউ অনেক জোরে জোরে দরজা বন্ধ করে, ওরকম একটা সাউন্ড। বাট এত জোরে হোটেলে কি দরজা বন্ধ করবে, আই ডোন্ট নো, একটু একটু অন্যরকম লাগছে। দেন আমি রুমে আসলাম, রুমে এসে ভাবছি যে আমার কলিগকে কি ডাক দিব, ওকে কি বলবো। এখন সেম টাইমে আমাদের রুমে এসি চলছে, তো এসির মধ্যে কখনো কিছু উড়ে না, লাইক ফ্যান চললে যেরকম কাপড় উড়ে, পর্দা উড়ে, এরকম টাইপের, বাট এসিতে কিন্তু ওরকম কিছু হয় না। আমাদের রুমটা গ্লাসের, তো আমি দেখতে পেলাম আমাদের যে ব্যালকনির যে থাই গ্লাস আছে, গ্লাসের পর্দাগুলি সব উঠছে, এবং পাশে একজন যে ব্যালকনিতে কেউ একজন দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি সাথে সাথে অনেক ভয় পেলাম এবং সাথে সাথে আমার যে কলিগ ওকে ডাক দিলাম। ও বলতেছে ও ঘুমের মধ্যে ছিল, সেজন্য ও কিছু ফিল করতে পারেনি বা ও কিছু সাথে সাথে বুঝে উঠতে পারেনি। ওটা ছিল ওই রাতের ঘটনা। আমার কলিগ ওঠার পর আমি ওর বেডে ঘুমাই এবং আমি একটু সাহস পাই আর রাতটা মোটামুটি কেটে যায়। মূল বিপত্তি ঘটে পরদিন সকালে, যখন আমরা ব্রেকফাস্টে সব কলিগরা একসাথে হই। ব্রেকফাস্টে আমরা কলিগদের সাথে সবার সাথে যখন বসছি, দেন সবাই কথা বলছে, তখন জানতে পারি যে ওদের সাথেও প্রায় একই রকম ঘটনা ঘটে গেছে। আমার এক কলিগ, ওর সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা ছিল, আমার দুটা কলিগ, ওরা ছেলে কলিগ, ওরা ছিল দুইজন দুইটা বেডে ঘুমাচ্ছে। দেন একটা কলিগ ঘুমাচ্ছে, আরেকটা কলিগ দেখতেছে যে অনেক সাউন্ড শুনতেছে, লাইক বেডটা মনে হচ্ছে ওর পাশের বেডটা নড়ছে, বেড কাছাকাছি, সেজন্য ও ফিল করতেছে হয়তো বা ও উঠতেছে বা ওয়াশরুমে যাবে বা কিছু একটা কাজ করছে, সেজন্য ওর বেডটা নড়ছে। তো ও তাকিয়ে দেখে ওর কলিগ ঘুমাচ্ছে, বাট বেডটা কন্টিনিউয়াসলি অনেক নড়ছে, শেকিং হচ্ছে অনেক জোরে জোরে, লাইক যখন ভূমিকম্প হলে বা কেউ একজন ধরে অনেক জোরে নাড়ালে এরকম টাইপের নড়ছে। বাট যে কলিগটা বেডে ছিল সে ঘুমাচ্ছে। তো এখন ও তাকিয়ে মানে তাড়াতাড়ি বেডে বসে পড়ে এবং সাথে সাথে দেখে কেউ একজন মানে কিছু একটা ঘুম থেকে উঠে বসে সাথে সাথে দেখে বেডটা ওর যে নড়ছে সেটা থেমে যায়, এবং কিছু একটা ওদের যে তখন অলমোস্ট সকাল 5টা বাজে, তো আমি যেরকমটা বলেছিলাম যে 4টা বা 4:30 পর্যন্ত রাত থাকে, তারপর তো সকাল হয়ে যায়। তো 5টার সময় সূর্যের আলো, একদম অনেক সূর্যের আলো আছে। তো এখন দেখছি যে কেউ একজন বা কিছু একটা জানলার যে পর্দাটা সরিয়ে মনে হচ্ছে যে কেউ একজন বা কিছু একটা বাইরে বের হয়েছে, এবং বের হওয়ার পরে সেম আবার আগের পজিশনে মানে পর্দাটা দিয়ে দিয়েছে। লাইক কেউ একজন যখন আমরা এক রুম থেকে আরেক রুমে যাই বা এক জায়গায় পর্দাটা সরিয়ে যাই কেউ একজন গেলে, ওরকমটা হয়, লাইক সেম ওরকমটা ছিল। ও জাস্ট মানে শকিং হয়ে তাকিয়েছিল। দেন এটা পরের দিনকে আমাদেরকে খাবার টেবিলে বলল, এবং আমরা পরে যা জানতে পারি, আমরা পরে দেখলাম যে ওই হোটেলের অনেক ফরেনার ছিল, ওরা ওই ফরেনাররা আসতেছে, অনেক ফরেনার, ওদের ওরা একটা ক্যাপ পরেছিল, ক্যাপের মধ্যে লাইক খ্রিস্টানদের যে একটা লঘু থাকে, মানে যিশু খ্রিস্টর প্লাস টাইপের একটা লঘু থাকে, আপনারা মনে হয় সবাই জানেন এরকম টাইপের, ওই যে একটা লঘু থাকে আপনারা মনে হয় সবাই চিনেন, ওইটা মাথায় পরে ক্যাপের উপরে ওই লঘুটা, ওইটা সবাই পরে ঘুরছে। তো আমরা বুঝতে পারলাম না যে কেন, হয়তো বা আমি ভাবলাম যে কোনো প্রোগ্রাম হয়তো বা কিছু বা কি, আমরা বুঝে উঠতে পারলাম না কেন এরকমটা হচ্ছে। দেন আমরা দেখলাম হোটেলের স্টাফরা মিলে একটা ফাদারকে নিয়ে আসছে, লাইক যে চার্চের ফাদার থাকে আপনারা নিশ্চয়ই জানেন, ফাদারকে নিয়ে আসছে, এবং ফাদার কি যেন করছে, পানি নিয়ে হোটেলের চারদিকে কি যেন করছে, এরকম আমরা যেরকম লাইক কবিরাজ দিয়ে করি আমাদের দেশে পানি পড়া বা এরকম কিছু, হয়তোবা মেবি ওরকম কিছু আমরা বুঝি এতটুকু বুঝতে পারছি, তার বেশি মানে আমরা জিজ্ঞাসা করবো কাউকে বা এরকম কিছু করিনি। এটা ছিল আমার ঘটনা, এবং আমার যে তারপরে আমরা রিসার্চ করে জানতে পারি বা আমরা ওই দিনই আমরা ওই হোটেল থেকে চলে আসি, এবং চলে আসার আগে আমরা অনেক ফরেনারদের সাথে কথা বলি এবং জানতে পারি যে এই জায়গায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটা সেল ছিল, মানে জেল বলে আমরা জেলখানা বলি যেটা, ওখানে লোক ধরে এনে অনেক নির্মম ভাবে হত্যা করা হতো, নির্মম ভাবে অনেক কঠিন অনেক করে সাজা দিয়ে ওদেরকে মারা হতো, হত্যা করা হতো, সেটা আমরা পরে জানতে পারি। এটা ছিল আমার আজকের ঘটনা।
ঘটনা আমরা শুনে ফেললাম, যেটি মূলত মিশ্র কিছু ঘটনা ছিল, এবং যে ঘটনার সাথে হিস্ট্রি কিংবা ইতিহাস রিলেটেড ছিল এবং আমার কাছে ঘটনার গ্রহণযোগ্যতা 100% এর মধ্যে ডেফিনেটলি অনেকটা বেশি বলা যেতে পারে। অনেকে টেক্সট করছেন আমাদেরকে এই ঘটনাটা শুনে, আবির মন্ডল তাদের মধ্যে রয়েছেন, তিনি বলছেন যে নবাব গ্রাম থেকে যে ভালো লেগেছে স্টোরিটা, শাকিল যাত্রাবাড়ি থেকে আমাদেরকে টেক্সট করেছেন, তিনি বলছেন যে ভালো লেগেছে। জাকির হিমেল তিনি আমাদেরকে টেক্সট করেছেন, তিনি বলছেন যে আফরিন শুনছি এবং ভালো লাগছে। আল মামুন মুন্সিগঞ্জ থেকে বলছেন যে কনক ভাই আমি নিয়মিত শুনি, আজ প্রথমবার লিখলাম, ভৌতিক ঘটনা আমার শুনতে খুব বেশি ভালো লাগে। অলরাইট, হিমেল তিনি আমাদেরকে বলছেন যে ব্ল্যাক ম্যাজিকের স্টোরি শুনতে চান, এরকম ঘটনা যদি আপনার কাছে থেকে থাকে সেই ঘটনাগুলো আমাদেরকে ফেসবুক মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন, ইমেলের মাধ্যমে। ইমেলের অ্যাড্রেসটি হচ্ছে bhautik90.8@gmail.com, ভৌতিকের বানানটি হচ্ছে PHOUTIK। এরা দুটো পর্যন্ত আপনাদের সাথেই রয়েছে, এটিকে মধ্যে ফেসবুকে আমাদেরকে অনেকে কমেন্ট করেছেন। MD মোহাম্মদ হাসান সুমন তিনি আমাদেরকে টেক্সট করেছেন, সুব্রতা কুমার তিনি বলছেন মাত্র জয়েন করে ফেলেছি, রয়েছেন আমাদের সাথে কবির হোসেন ভাই আমি আছি আপনাদের সাথে এবং সবসময় ভৌতিক শুনে থাকি এমনটাই আপনি বলছেন। সুজন খান তিনি বলছেন কনক ভাই আমার বন্ধুরা শুনছি, চর মুমদি হোসেন কিশোরগঞ্জ থেকে, সুজন খান আলমগীর, রুহুল আমিন, FI সজীব, VP শাহরিয়ার হোসেন, মোহাম্মদ এরশাদ, রাসেল ভুইয়া, লিমন জসিম, মোজাম্মেল সহ আরো অনেকগুলো বন্ধু, KB শাহরিয়ার। আমার কাছে ঘটনা আছে, কিভাবে পাঠাবো সেটা অবশ্যই আপনাকে পাঠাতে হবে facebook.com/bhautik90.8 এর যে পেজ রয়েছে সেই পেজে ইনবক্স করে, এবং ভৌতিকের বানানটা হচ্ছে PHOUTIK। রাইট নাও আমরা চলে যাব নেক্সট স্টোরিতে, পরপর ফিরছি আপনার মন্তব্য এবং SMS গুলো নিয়ে। আসসালামু আলাইকুম, আমি তৌফিক ওমর সজীব বলছি রাজবাড়ির কাজীবাধা থেকে। আমাদের কাজীবাধা গ্রামে এক প্রতিবেশী নানা ছিলেন, তার নামটা খুবই উদ্ভট টাইপের, তার নাম ছিল গরম শাহ। তার কেরামতের কারণেই সে এই নামেই পরিচিত ছিল। প্যারানর্মাল বিষয়ে ওনার অনেক শক্তি ছিল এমনটাই ধারণা করা হয়। উনি জিন ভূত প্রেতকে বশ করানোর জন্য প্রায় 500টিরও বেশি মন্ত্রতন্ত্র ও কোরআনের আয়াত জানতেন। ওনার অনেক জিন বন্ধু ছিল বলা হয়ে থাকে। এরা সাধারণ জিন নয়, প্রত্যেকেই ছিল জিনের বাদশা। উনি কুফরিও জানতেন কিন্তু করতেন না, কারণ তিনি বলতেন যে কুফরি করলে মানে ব্ল্যাক ম্যাজিক করলে অন্যের চেয়ে নিজের বেশি ক্ষতি হয়। উনি রাতে বিভিন্ন জায়গায় দরকারি কাজ এবং রোগীদের দেখে গভীর রাতে বাড়ি ফেরার সময় অনেক দুষ্ট জিন তার ক্ষতি করার জন্য বা তাকে ভয় দেখানোর চেষ্টা করত, কারণ দুই একটা মন্ত্র পড়ার সাথে জিনেরা দৌড়ে পালানোর জায়গা খুঁজে পেত না। এমনকি ওই দুষ্ট জিন যদি পিছু না ছাড়ত তাকে শায়েস্তা করার জন্য সে 2-3টা সুরা পড়ত। ও এলাকার জিনের বাদশা এসে হাজির হতো সুরা পড়ার পর। এভাবে প্রায় প্রতি রাতেই তার সাথে বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে থাকে। নানা সবাইকে বলতেন 100-200 জিন আমার কিছুই না। উনি যে বাড়িতে চিকিৎসার জন্য যেতেন দ্বিতীয়বার যেতে হতো না, রোগী ভালো হয়ে যেত। তখনকার সময়ে গ্রামে একটা প্রথা চালু ছিল, যদিও এখন তার নেই। গ্রামে কারো গৃহপালিত পশু যেমন গরুর যদি প্রথম বাচ্চা হতো বা সার হতো সেগুলো তারা আল্লাহর নামে গ্রামে ছেড়ে দিত, নিজের সার হিসেবে দাবি করত। এভাবে প্রায় লোকেরাই এ কাজটা করত, যদিও এখন এই জিনিসটা গ্রামে এখন আর নেই, তখন খুব বেশি প্রচলিত ছিল। ওই সার গরুগুলো দিন রাতে মাঠেই থাকত, ফসলি জমির কোন ক্ষতি করত না, এমনকি চোরেরাও আল্লাহর সম্পদ মনে করে চুরি করত না। ওই গরম শাহ নানার একটামাত্র বদভ্যাস ছিল, আল্লাহর নামে ছেড়ে দেওয়া সার গরুকে রাতের আধারে মাঠে একা একা গিয়ে জবাই দিয়ে হাড়ের ভালো মাংসগুলো নিয়ে আসত। অদ্ভুত ব্যাপার এই যে এত বড় ও শক্তিশালী ষাঁড় কিভাবে একা জবাই করে। এবারে মূল ঘটনায় আসা যাক। আমাদের গ্রাম থেকে প্রায় অনেক দূরে বেথুলিয়া গ্রামের পশ্চিমে বিশাল বড় একটা মাঠ, ওই মাঠে এরকম আল্লাহর নামে ছেড়ে দেওয়া অনেকগুলো বড় বড় ষাঁড়গুলো রয়েছে। গরম শাহ নানা তা আগে থেকেই জানত। একদিন তিনি চিন্তা করলেন যে আজ রাতে সে যাবে ওই মাঠে রাতে ষাঁড় জবাই দিতে এবং মাংসগুলো আনতে। যেই ভাবা সেই কাজ। ওই রাতে উনি রওনা হলেন বেথুলিয়ার সেই মাঠের উদ্দেশ্যে। ওই মাঠে গিয়ে উনি ওই ষাঁড়গুলোকে খুঁজে পাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি করা হল কিন্তু ষাঁড়গুলোকে খুঁজে পাওয়া গেল না। অবশেষে উনি মনস্থির করলেন যে এবার বাড়ি চলে আসবেন। হঠাৎ করে উনি খেয়াল করল যে মুহূর্তের মধ্যেই কোথা থেকে একপাল বড় বড় উঁচু ষাঁড় এসে হাজির। উনি এটা দেখে খুশি হলেন, কিন্তু ওনার মনে এটা চিন্তা হয়নি যে কিছুক্ষণ আগেও কোনো ষাঁড়ের চিহ্ন মাত্র ছিল না। তখন উনি তার মধ্যে মোটা ও তাজা ষাঁড়টাকে টার্গেট করল এবং এটাই জবাই করবে ঠিক করলেন। উনি যখন ষাঁড়টার কাছে গিয়ে ঘাড় ধরে ছুরি দিয়ে পোঁচ দেয়, ঠিক তখনই কিছুতেই ষাঁড়টার চামড়া কাটছে না এমনটা খেয়াল করলেন। উনি অনেকগুলো পোঁচ দিলেন কিন্তু বিন্দুমাত্র পরিমাণ কোনো চামড়া কাটার চিহ্ন পেলেন না। এমনটা হওয়ার কথা ছিল না। এতদিন দুই থেকে তিন পোঁচ দেওয়ার সাথে সাথে মাথা ঘাড় থেকে আলাদা হয়ে যেত ষাঁড়গুলোর, কিন্তু আজ তা হচ্ছে না। হঠাৎ ষাঁড়টা তার হাত ফসকে বেরিয়ে যায়। অনেক চেষ্টার পর উনি আবারও ষাঁড়টাকে ধরে এবং ছুরি দিয়ে জবাইয়ের চেষ্টা চালায়, কিন্তু প্রত্যেকবারই তিনি ব্যর্থ হয়। হঠাৎ করে ষাঁড়ের ধরে রাখা মাথাটা মুহূর্তের মধ্যে বিকট আকার ধারণ করল। উনি দেখলেন ওনার আশেপাশে থাকা প্রত্যেকটা গরুর মাথা মানুষের মাথার মতো আকার ধারণ করছে। গরম শাহ নানার দিকে তাকিয়ে বিশ্রীভাবে হাসাহাসি করছে। গরুর ঘাড়ে থাকা মানুষের মাথাগুলো দেখতে অনেক মোটা ও বিশ্রী দেখাচ্ছিল। এটা দেখে উনি অনেক অবাক হয়ে যায়। মুহূর্তের মধ্যে দ্বিতীয়বারের মতো আবারও শরীর বন্ধ করে নিল এবং অশরীরীগুলো তাকে ঘিরে সার্কেল করে ফেললেন এবং বিভিন্ন স্বরে বলতে লাগলেন, গরম শাহ আজ তুই এই দিকে কেন? উনি বিপদ আজ করতে পেরে সাহসিকতার সাথে ওখানেই চারপাশে বেষ্টনী করে বসে পড়লেন। তাকিয়ে দেখলেন ওইখানে আর কোনো ষাঁড়ের চিহ্ন নেই, কিন্তু দাঁড়িয়ে আছে বিশাল বড় বড় মানুষের মতো দেহ, কিন্তু ওইগুলোর ঘাড় থেকে মাথা পর্যন্ত দেখা যাচ্ছিল না। তারপর আর তাদের কোনো অস্তিত্ব খুঁজে পেলেন না গরম শাহ নানা। তখন ওই অশরীরীগুলো সমস্বরে বলে উঠল, কিরে গরম শাহ, তোর শক্তির অনেক সুনাম শুনেছি, আজ তোর ঘাড় মটকাব, দেখব তোর কত শক্তি। গরম শাহ নানা একের পর এক মন্ত্র পড়তে লাগল। প্রায় অনেকগুলো মন্ত্র পাঠ করার পর তিনি লক্ষ্য করলেন তাদের সাথে আরো অনেক অশরীরী এসে যোগ দিয়েছে এবং গরম শাহ নানার দিকে তাকিয়ে হা হা হু হু করে বিশ্রীভাবে হাসছিল। এতদিনে তো প্রায় পাঁচ থেকে সাতটা মন্ত্র পড়ার পর সব শয়তানি শক্তি দৌড়ে পালাত, কিন্তু আজ একের পর এক পড়েই যাচ্ছে কিন্তু কিছুই হচ্ছে না। এভাবে অনেকক্ষণ অতিবাহিত হওয়ার পর ওনার আয়ত্তে থাকা প্রায় সব মন্ত্রই শেষ হয়ে গেল, আর মাত্র একটা মন্ত্র বাকি। এই মন্ত্র পড়ার পর যদি তারা না যায় তাহলে তার হয়তো আর জীবিত বাড়ি ফিরতে পারবে না। এবার হয়তো তিনি ভালো কিছুর পাল্লাতেই পড়েছে। এদিকে ওই মাথাবিহীন দেহগুলো বারবার নানাকে বলতে লাগল, তোর কোনো মন্ত্রই আজ কাজে আসবে না, আজ তোর ঘাড় মটকিয়ে তবেই ছাড়ব। একথা বলে অত্র হাসিতে চারপাশ প্রকম্পিত করে আর নাকেশ্বরে বলে, আজ তুই মরবি, আজ আমাদের দিন। এবং তারা তাদের লম্বা হাতগুলোকে গরম শাহ নানার দিকে বাড়িয়ে দেয় তার গলা টিপে ধরার জন্য, কিন্তু ওই হাতগুলো নানার সার্কেলের মধ্যে এসে আটকে যায়। তারপর সে তার শেষ মন্ত্র পড়া শুরু করে। অবশেষে গরম শাহ নানা যখন শেষ মন্ত্র পড়া প্রায় শেষের দিকে হঠাৎ করে চারপাশটা কেমন যেন কাঁপুনি দিয়ে ওঠে এবং চারপাশ প্রকম্পিত হয়ে কি যেন একটা ধেয়ে আসছিল। গরম শাহ নানা চোখ খুলে দেখে বিশাল বড় অনেক লম্বা কালো দানবের মতো একটা মানুষের আকৃতির কি যেন তার দিকে ধেয়ে আসছে। ওটা দেখে গরম শাহ নানা আরো বেশি ভয় পেয়ে যায়। ওই জিনিসটা যখনই কাছে আসলো তখন সে বলল, আমাকে এতক্ষণ ধরে ডাকাডাকি করছিস, এত বড় স্পর্ধা কার যে আমার ক্ষোভের সবাই আমাকে ডেকে এখানে এনেছে। নানাও বেশ ঘাবড়ে যায়, কারণ তিনি ভেবেছিলেন যে এই কালো উঁচু লম্বা দানবটা হয়তো তাদের ওস্তাদ। তার কথায় কেউ কোনো কথা বলছিল না। তখন ওই জিনিসটা বলে উঠল, এই নামে আমাকে সুলতান নামের আমার এক বন্ধু ডাকত। তখন গরম শাহ নানা ভয়ে ভয়ে বলে, আমি আপনাকে দেখেছি। তখন দারুবের মতো অশরীরা বলে, কে তুই, আমাকে সুলতানের সুরে ডাকলি কেন? তখন গরম শাহ নানা বলে, সুলতান শাহ ছিল আমার বাবা, তবে কেন দেখেছিস আমাকে? তখন নানা বলে, ওই যে ওরা আমাকে এখানে আটকিয়ে রেখেছে। বলার সাথে সাথে শুরু হল তুমুল শব্দ, যেন মনে হয় পেটানোর শব্দ। তখন আশেপাশে থাকা অশরীরীরা জান নিয়ে পালানোর চেষ্টা করে। অবশেষে তার বাবার অশরীরী বন্ধু তাকে তার বাড়ির উঠোনে এসে পৌঁছে দেয় আর বলে, বিপদে পড়লে আমাকে ডাকবি, আমি আসব, কারণ আমি যে আজ বেঁচে আছি তা তোর বাবার উছিলায়। তোর বাবা না হলে ডিঙ্গি বিলের ধারে মরে পড়ে থাকতাম, কিন্তু ওই দিন যদি গরম শাহ নানার বাবার বন্ধু না আসত তাহলে ওই দিনই তার শেষ দিন ছিল। তারপর রাতের আধারে যদি কোথাও বিপদে পড়ত তাকে ডাকার সাথে সাথে চলে আসত গরম শাহ নানাকে বিপদ থেকে মুক্তি করার জন্য। গরম শাহ নানাকে নিয়ে আরো অনেক ঘটনা আছে যেগুলো আরো পরে বলবো। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আরেকটি ঘটনা আমরা শুনে ফেললাম। স্টুডিওর ঘড়ি বলছে সময়টা হচ্ছে রাত একটা বেজে ৬ মিনিট। রাত দুটো পর্যন্ত আপনাদের সাথে সাথে উইথ মাই শো ভৌতিক 90.8 নিয়ে এসএমএস করবেন, লিখবেন AR স্পেস আপনার নেম স্পেস আপনার লোকেশন অ্যান্ড দেন কথাবার্তাগুলো লিখে সেন্ড করবেন 2323 এই নাম্বারটায়। লিখেছেন হিমেল আমাদেরকে, কামাল পাশা বলছেন ব্ল্যাক ম্যাজিক স্টোরি শুনতে চান জীবন সাভার থেকে, বলছেন অনেক ভালো লাগছে আর অনেক ভয় পেতে চাই সাইফুল চাঁদপুর থেকে, অ্যান্ড সোহাগ ডিকে অ্যান্ড বাবু আমরা সবাই নতুন ফ্রেন্ড এমনটাই বলেছেন। জুয়েল রয়েছেন আমাদের সাথে রবিন বাসা বউ থেকে, বলছেন ভাইয়া আসবো, কল করেন কল নিয়ে, আপনাকে আসার অপশনটা আপাতত এই মুহূর্তে নেই, আপনি এই মুহূর্তে চাইলে সেই ঘটনা রেকর্ড করে ফেলতে পারেন এবং রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন। একটি অ্যাড্রেস রয়েছে ভৌতিক 90.8@gmail.com, ভৌতিক বানান হচ্ছে BHOUTIK 90.8@gmail.com। অফকোর্স সেখানটায় আপনার ঘটনা রেকর্ড করে তারপর পাঠিয়ে দিবেন, আমরা চেষ্টা করব সেটি অন ইয়ার করবার জন্য। আর যদি ঘটনা লিখে পাঠাতে চান তার জন্য একটি অপশন রয়েছে, ঘটনাটা লিখে ফেলুন এবং লিখে এসে ঘটনাটা পাঠিয়ে দিন আমাদের ফেসবুকের ফ্যান পেজে, যার অ্যাড্রেস হচ্ছে ভৌতিক, শুধুমাত্র সার্চ বারে গিয়ে ভৌতিক লিখলে আপনি আমাদের পেজটি পেয়ে যাবেন। আর যদি পুরো অ্যাড্রেস লিখতে চান তাহলে ভৌতিক 90.8@ লিখতে হবে আপনাকে facebook.com/ভৌতিক 90.8। জুয়েল আল জুয়েল তিনি বলছেন নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া থেকে, কনক ভালো লাগছে, আমার সাথে জিন নিয়ে অনেক ঘটনা আছে শোনাতে চাচ্ছেন, ঘটনা লিখুন এবং পাঠিয়ে দিন। জায়েদ খান উত্তরা থেকে আমাদের সাথে রয়েছেন, তিনি বলছেন যে শুনছি ইমনি, তিনি আমাদেরকে গুড নাইট জানিয়েছেন। আদনান ঢাকা থেকে বলছেন ভাই ভয় লাগছে যাত্রাবাড়ি থেকে। নাজির ভাই ভূত বলতে কিছু নেই এমনটাই তিনি বলছেন, একজন মুভির নাম জানতে চেয়েছেন। ইয়েস, রিসেন্টলি যেসব মুভি রিলিজ পেয়েছে 2017 তাদের মধ্যে গেট আউট নামক একটি মুভি রয়েছে, গেট আউট যেটির IBM রেটিংস ছিল আউট অফ টেন এর মধ্যে 7.8, বুঝতেই পারছেন কেমন হবার কথা সেই মুভিটা 2000 17 জানুয়ারির 2 তারিখে বা ফেব্রুয়ারি 24 তারিখে এই মুভিটি রিলিজ পেয়েছে, যে মুভিটি মূলত একটি আমেরিকান মুভি এবং এই মুভির ঘটনা তৈরি হয়েছে মূলত সেই ঘটনাকে, একজন ব্ল্যাক ম্যান যিনি তার হোয়াইট গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়ে বিভিন্ন রকমের ঘটনার সম্মুখীন হন এবং সেই সব ঘটনা নিয়েই এই মুভিটি সাজানো হয়েছে, যে মুভিটির পুরো নাম হচ্ছে গেট আউট। এছাড়াও রয়েছে অ্যানাবেলা নামক আরেকটি মুভি, যে মুভিটি 2017 এর একটি বেস্ট হরর মুভি বলা যেতে পারে এটি। সো এই মুভিটাও দেখতে পারেন। এটির বিভিন্ন সিরিজ রয়েছে যেটি অগস্টের 11 তারিখ মুক্তি পাবে, এখন পর্যন্ত পায়নি, সো একটু ওয়েট করতে হবে আপনাকে এটার জন্য। অগস্টের মানে আজকে এই মুভিটি রিলিজ পেয়ে যাবে। সো গেট আউট এখনো রিলিজ পেয়ে গেছে, এই মুভিটি এই মুহূর্তে আপনি দেখে ফেলতে পারেন। রিজাউল করিম আশুলিয়া থেকে সাবার থেকে বলছেন যে শুনছি, এলমা আজিমপুর থেকে বলছেন যে ফার্স্ট টাইম, ইন্দ্রাজিৎ পল কেরানীগঞ্জ থেকে বলছেন হেই ব্রো হাউ আর ইউ, শুনতে ভালো লাগছে বাট বিলিভ করতে পারছি না, ইয়েস বিশ্বাস করা কিংবা না করা নিয়ে আমরা কোনো কথা একান্তে বলছি না, আপনি শুনতে থাকুন এবং আমাদের সাথে থাকুন এমনটাই আশা করব। শাকিল যাত্রা থেকে বাড়ি থেকে আমাদের সাথে রয়েছেন, মাতুল ঢাকা থেকে অনেকগুলো হরর মুভির নাম বলতে হবে আপনাকে এবং বানান, গেট আউট যে মুভিটির কথা আমি কিছুক্ষণ আগে বললাম সেটা বানান হচ্ছে GETOUT, তাহলেই আপনি এই মুভিটি পেয়ে যাবেন। সো হোপফুলি এই মুভিটি দেখবেন। আরেকটি মুভি রয়েছে, সেই যে মুভিটির কথা বলবো রিলিজ অলরেডি পেয়ে গেছে, সেই মুভিটির নাম হচ্ছে অ্যালিয়ন, ALIEN, অ্যালিয়ন কোভেন্যান্ট, ওকে COVENANT, এই মুভিটি দেখতে পারেন। এই মুভিটি দারুণ একটি মুভি, যেটি মে মাসের 4 তারিখে রিলিজ পেয়েছিল এবং দেখলেই বুঝবেন আই থিঙ্ক, যেটি প্রচুর পরিমাণে বক্স অফিসে $232 মিলিয়ন ইউএস ডলার আর্ন করেছিল এবং এটি একটি সিরিজ মুভি। সো আই হোপ পছন্দ হবে আপনার মুভিটি এবং এই মুভি বাজেট ছিল $97 মিলিয়ন, যে মুভিটি অনেক বেশি এক্সপেন্সিভ একটি মুভি ছিল। এবং আরেকটি বার সেই মুভির নাম হচ্ছে অ্যালিয়ন কভেন্যান্ট নামক সেই মুভিটি, সেই মুভিটি দেখা যেতে পারে। সো গেট আউট অ্যান্ড অ্যালিয়ন কভেন্যান্ট নামক মুভিটি আই থিঙ্ক আপনার হব হরর ফ্লেভারটাকে আরেকটু সমৃদ্ধ করে তুলবে। রিদম নারায়ণগঞ্জ থেকে বলছেন দিস প্রোগ্রাম ইজ রিয়েলি মার্ভেলাস। শর্মিলা ঢাকা থেকে বলছেন লাস্ট স্টোরিটা ছিল, আমি ভূতের স্টোরি অনেক লাইক করে থাকি, প্রতি বৃহস্পতিবার রাত 12 থেকে 2 পর্যন্ত আর যে কনকের সাথে সেক্ষেত্রে জয়েন করতে পারেন। রয়েছেন আমাদের সাথে, আমি ঘটনা পাঠিয়েছিলাম, ইয়েস আপনি কোথায় পাঠিয়েছেন অ্যাড্রেসটা একটু কনফার্ম করে নেবেন, যে ভৌতিকের পেজে পাঠাচ্ছেন কিনা, ভৌতিক পেজের বানান হচ্ছে BHOUTIK, শুধুমাত্র এটি লিখে সার্চ দিলেই আমাদের পেজটি পেয়ে যাবেন BHOUTIK। নয়ন আমাদেরকে কামরাঙ্গি চর থেকে বলছেন কেমন আছেন ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। সাদ্দাম বলছেন কমন ভাইয়া, কনক ভাইয়া কেমন, কিছু এরকম কিছু একটা লিখেছেন। জীবন সাবাস দা থেকে বলছেন অনেক পেলাম আর অনেক ভালো লাগলো। আর বিতা আমাদেরকে নাখালপাড়া থেকে বলছেন ভাই অনেক দিন ভয় পাচ্ছি, ঘটনাগুলো অনেক ভয়ঙ্কর তাও মজা পাচ্ছি। রেজাউল করিম আমাদেরকে আসুরিয়া থেকে টেক্সট করেছেন, আপনি টেক্সট করতে চাইলে সেলফোনের মেসেজ চলতে পারেন, লিখে ফেলবেন এই আর স্পেস দিয়ে লিখবেন আপনার নেম আর একটি স্পেস দিয়ে আপনার লোকেশন অ্যান্ড দেন আপনার কথাবার্তাগুলো লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটায়। চলে যাবো নেক্সট স্টোরিতে, এরপর আপনার ফেসবুকের কমেন্টগুলো নিয়ে ফিরছি একটু পর। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম সাইদুল, আমি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর চুলাইপাড়া গ্রাম থেকে লিখলাম। আজ আমি যে ঘটনাটা শেয়ার করব, ঘটনাটা আমার আপুর কাছ থেকে শোনা। ঘটনাটি আপুর শাশুড়ির 10 মাসের ছেলের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আবার আপুর শাশুড়ির গ্রামটি ছিল একদম বিলের মাঝখানে, চারদিকে শুধু বিল আর বিল, আশেপাশে কোনো গ্রাম নেই, একদম অজপরা গ্রাম বলতে যা বুঝায়। যারা ব্রাহ্মণবাড়িয়ায় আছেন তারা হয়তো চিনবেন গ্রামটির নাম কনিকাড়া। আর কথা না বাড়িয়ে মূল ঘটনায় চলে যাই। একদিন আপুর শাশুড়ির গ্রামের একটি বাড়িতে দাওয়াত ছিল, দাওয়াতে যাওয়ার সময় তার ছোট বোনের কাছে তার ছেলেকে দিয়ে বলে গেলেন, আমার আসতে দেরি হবে, তুই লাইট জ্বালিয়ে ঘরে বসে থাকবি। এই বলে উনি চলে গেলেন। দিনটা ছিল শনিবার। এদিকে প্রায় সন্ধ্যার সময় দশ মাসের বাচ্চাকে রেখে ওনার ছোট বোন পাশের ঘরে টিভি দেখার জন্য চলে গেলেন। তারপর ছেলেটির সাথে ঘটে যায় জীবনের শেষ ভয়ানক ঘটনা। এদিকে আমার মাওয়ের মনটা হঠাৎ নাড়া দিয়ে উঠল। উনি ছুটে বাড়িতে চলে এলেন, এসে যা দেখলেন তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখলেন একটি কালো কাপড় পরা লম্বা একটি ছায়া তার ছেলের মুখের সাথে মুখ লাগিয়ে কি যেন করছে, তা দেখে তিনি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলেন। তার চিৎকার শুনে বাড়ির সবাই ছুটে এলেন, এসে ওনার মাথায় পানি ঢেলে ওনাকে সুস্থ করে তুললেন। জ্ঞান ফেরার পর সবাইকে ঘটনা খুলে বললেন। বলার পর উনি এক দৌড় দিয়ে বাচ্চাটাকে জড়িয়ে ধরলেন আর দেখলেন বাচ্চাটার সারা শরীর একদম সাদা হয়ে গেছে। তারপর বাচ্চাটাকে হাসপাতালে নিয়ে গেলেন। ডাক্তার বললেন বাচ্চাটার শরীর থেকে অনেক ব্লাড ক্ষয় হয়ে গেছে, বাচ্চাটাকে আর বাঁচানো যাবে না। তারপর বাচ্চাটাকে বাড়িতে নিয়ে আসেন। আসার একদিন পর বাচ্চাটা মারা যায়। তারপর সবাই তাকে গোসল করিয়ে জানাজা দিয়ে দাফন করে আসেন। ঘটনাটা এখানেই শেষ হয়ে যেতে পারত, কিন্তু শেষ হয়নি। বাচ্চাটা মারা যাওয়ার তিন দিন পর মামাই রাতে বাথরুম করার জন্য বের হলেন। বাথরুমটা ছিল বাড়ি থেকে অনেক দূরে। বাথরুমের সামনে ছিল একটি নারিকেল গাছ। মামাই দেখলেন বাথরুমের সামনে একজন লোক দাঁড়িয়ে আছে। লোকটির পরনে কালো কাপড়, পায়ের গোড়ালি ছিল সামনের দিকে আর মাটি থেকে একটু উপরে দাঁড়িয়ে আছেন। মামাই সেটা দেখে অবাক হলেন। তার কোলে ছিল তিন দিন আগে মারা যাওয়া সেই বাচ্চাটা। বাচ্চাটি মামার দিকে তাকিয়ে আছেন আর চিৎকার করে বলছে, মা আমাকে বাঁচাও। মামাই তার ছেলের চিৎকার শুনে দৌড় দিয়ে গাছটির কাছে গেলেন, গিয়ে দেখলেন কিছুই নেই। তারপর মামাই ছেলের সুখে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যান। অনেক কবিরাজ দেখানোর পরও মামার চোখ আর ভালো করা যায়নি। ভাইয়া, এটা ছিল আমার ঘটনা।
একটা ঘটনা আমরা শুনে ফেলাম। স্টুডিও ঘড়ি বলছে সময় হচ্ছে রাত একটা বেজে ১৬ মিনিট, চলছে ভৌতিক 90.8। এই মুহূর্তে কনক রয়েছে আপনার সাথে, এসএমএস করছেন অনেকগুলো বন্ধু ইমেল যথারীতি আমাদেরকে টেক্সট করে যাচ্ছেন। তিনি বলছেন, নাইস জনি উত্তরা থেকে বলছেন, ভাই কিছু হরর মুভির নাম বলেন যা খুবই দারুণ বা এরকম এবং ভয়ানক। আমি কিছুক্ষণ আগে বেশ কিছু মুভির নাম বলেছি, গেট আউট নামক একটি মুভি যে মুভিটি রিলিজ পেয়েছে, অ্যালিয়ান কভেন্যান্ট নামক একটি মুভি রয়েছে যে মুভিটি দেখা যেতে পারে, এবং আরো কিছু মুভি রয়েছে যেমন ইট কামস অ্যাট নাইট নামক একটি মুভি রয়েছে যে মুভিটি আপনি দেখতে পারেন, এবং আইবিএম রেটিং এ যেটি 7 রেটিং পেয়েছে 10 নম্বরের মধ্যে ইট কামস অ্যাট নাইট নামক এই মুভিটি মূলত আমেরিকান একটি মুভি যেটি জুনের 9 তারিখে রিলিজ পেয়েছিল এবং 2017 এর মুভি। বুঝতে পারছেন এটি একটি নিউ মুভি এবং কি রয়েছে এই মুভিটাতে দেখতে হবে আপনাকে, তবেই হয়তো আপনি বুঝতে পারবেন। গেট আউট দেখবেন, অ্যালিয়ন কভেন্যান্ট দেখবেন, ইট কামস অ্যাট নাইট নাইট এই মুভিটি দেখবেন, এবং নেক্সট উইকে জানাবেন কোন মুভিটা আপনার কাছে কেমন লাগলো। জনি উত্তর থেকে আমাদেরকে আবারও টেক্সট করেছেন অন্য আরেক জনি, এবং টেক্সট করেছেন আমাদেরকে এস এম সুমন মন্ডল, গাজীপুর গ্রামের ঘটনা। অনেক ভয়ের হয় তাই আমার অনেক অনেক কখনো ভয় পাই না এরকম কিছু একটা বলেছেন। জুয়েল আমাদের সাথে রয়েছেন শ্রাবণ বাদা থেকে, বলছেন ফার্স্ট টাইম শুনছি, ভালো লাগছে, থ্যাংকস টু এশিয়ান রেডিও 90.8 FM। ফারুক মানিক নগর থেকে বলছেন, আমাকে ব্রো অসাম অ্যান্ড আই এম উইথ ইউ ওয়েল, আপনার জন্যই দুটো পর্যন্ত রয়েছি। রয়েছেন আমাদের সাথে জোয়াল নরসিংদী থেকে, এই ভাই কেমন আছো, আমার কাছে দুটি স্টোরি আছে, একজন মারা গিয়েছে এরকম স্টোরি, স্টোরিটা বাংলায় লিখে ফেলুন এবং সেটি পাঠিয়ে দিন আমাদের ভৌতিকের ফ্যান পেজে ভৌতিক লিখলে সার্চ দিলে আপনি আপনার ফ্যান পেজটা পেয়ে যাবেন, যেটিতে 10,000 মতো লাইক রয়েছে। দেখলেই বুঝবেন কোনটা অরিজিনাল এবং কোনটা ফেক পেজ। তো সেখানে আমাদের অরিজিনাল পেজটাই পাঠিয়ে দিন ইনবক্স করে। আর যদি চান যে রেকর্ড করে পাঠাবেন তাহলে রেকর্ড করে ফেলুন এবং তারপর পাঠিয়ে দিন ভৌতিক 90.8@gmail.com। রাজকুমার কায়েস আমাদের সাথে বলছেন গাজীপুর থেকে, আসসালামু আলাইকুম ভাই, আজকে খুব বেশি ভালো লাগছে। এস এম সুমন মন্ডল, দীপু খান আমাদের সাথে রয়েছেন মুন্সিগঞ্জ থেকে, ভৌতিক রাত 3টা পর্যন্ত হলে ভালো হতো। অলরাইট, শকত নারায়ণগঞ্জ থেকে বলছেন ভৌতিক কিছু একটা বলেছেন আপনি। রিদম নারায়ণগঞ্জ থেকে শর্মিলা আমাদেরকে টেক্সট করছেন, ফেসবুক মাধ্যম রয়েছে যে মাধ্যমে অনেকগুলো বন্ধু আমাদেরকে রীতিমতো টেক্সট করে যাচ্ছেন। সো ফেসবুকে একটু ফিরে যেতে চাই, ফেসবুকে আপনি কমেন্ট করতে চাইলে facebook.com/asianradio সেখানে চলে যাবেন, পোস্টটি শেয়ার করবেন যাতে বন্ধুরা মিস না করে ফেলে। আর ভৌতিকের ফ্যান পেজে একেবারে কমেন্ট লিখবেন না, তাহলে কিছুই করার থাকবে না। কবির হোসেন বলছেন ভাই আমি আছি আপনাদের সাথে সবসময়, ভৌতিক শুনছি ভালো লাগছে, রয়েছেন আমাদের সাথে। মোহাম্মদ হাসান সুবন ভয়ঙ্কর গল্প সাউন্ড সহ শুনতে চাচ্ছেন আপনি। মাহফুজুল করিম তিনি বলছেন আসসালামু আলাইকুম ভাই, বৃষ্টি ভেজা রাতে একা রুমে শুয়ে শুয়ে তোমাকে শুনছি, আর আমি আছি নরসিংদীর মনোহারটি থেকে, রয়েছেন সুজন খান আমাদেরকে, যিনি কন্টিনিউ কমেন্ট করে যাচ্ছেন। কমেন্ট আপনি করতে চাইলে facebook.com/asianradio সেই ঠিকানায় চলে যাবেন এবং কমেন্ট করবেন, চেষ্টা করব সেটি পড়ে ফেলবার জন্য। আর ভৌতিকের যে পেজটি রয়েছে সেই পেজে শুধুমাত্র ঘটনা লিখে পাঠাবেন। অনেকগুলো বন্ধু আমাদের সাথে কানেক্টেড রয়েছেন, সবগুলো পেজ এমডি পারভেজ আলম তিনি আমাদেরকে কমেন্ট করছেন, কমেন্ট করছেন আমাদেরকে। রাকিব খান, রেজাউল হক তিনি আমাদেরকে বলছেন যে সাথেই রয়েছি, দুটো পর্যন্ত সাথে রয়েছে। বাসেল আহমেদ রাজ তিনি আমাদেরকে বলছেন যে কমেন্ট কেন পড়ছেন, পড়ে ফেলছেন। স্বপ্নীল মামুর আমাদের সাথে রয়েছেন, এস এম ওমর ফারুক ভৌতিকের কিছু নতুনত্ব, ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ আর অনেক কথা আপনি বলেছেন, অ্যান্ড আই কিপ দ্যাট ইন মাই মাইন্ড, রয়েছেন আমাদের সাথে। সাজাদ আহমেদ তিনি আমাদের সাথে রয়েছেন, সাব্বির হাসান রনি আমাদের সাথে রয়েছেন, রয়েছেন আমাদের সাথে। এম ডি রাজু আহমেদ মিরপুর থেকে, অনেক ভয় লাগছে, ভালো লাগছে এবং আরো ভয়ঙ্কর কিছু আপনি চাচ্ছেন। এক মুঠো রোদ বলছেন ভাই আমি আপনাদের নতুন ফ্রেন্ড, রয়েছেন আমাদের সাথে। হাবিব জাকারিয়া ফিরোজ তিনি বলছেন যে থ্যাংক ইউ, রয়েছেন সাব্বির রনি এবং শর্মা সুরভ তিনি আমাদেরকে কমেন্ট করছেন। এম ডি রাজু আহমেদ শেষের গল্পটা ভালো লেগেছে, ধন্যবাদ লাশের গল্পটা, ঘরের গল্পটা বলবার জন্য। এমনি করে অনেকেই টেক্সট করছেন এবং কমেন্ট করছেন, টেক্সট করবার অ্যাড্রেসটি হচ্ছে 2323 এবং ফেসবুকে কমেন্ট করবার অপশনটি হচ্ছে এশিয়ান রেডিও। সো এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি নেক্সট আরেকটা স্টোরিতে, আপনি কানেক্টেড থাকুন রাত 2টো পর্যন্ত, এসএমএস করুন এবং ফেসবুকে আমাদেরকে মন্তব্য করুন। আসসালামু আলাইকুম ভাই, আমি তৌফিক কুমার সুজিব, জেলা রাজবাড়ী, গ্রাম কাজীবাধা। আমি চাই আমার এই ঘটনাটি পড়ে শোনান। আমার চাচাতো বোনের স্বামী মানে সম্পর্কে আমার দুলা ভাই, ওনার নাম নয়ন, এবং আমার চাচাতো ভাইয়ের বড় একটি বিল রয়েছে। বিলটা আমাদের গ্রামের শেষের দিকে ছিটকি তলার ওখানে, ওই ছিটকি তলা এমনিতেই হন্টেড। 71-এ পাক বাহিনীরা বাঙালিদেরকে মেরে এবং পরবর্তীতে বাঙালিরা পাক সেনাদের মেরে ওই ছিটকি তলাতে রেখে যেত, আর ওই বিলটা ছিল ওই ছিটকি তলার সাথে। বর্ষার সময় রাতের বেলা মাছ ধরতে গিয়ে ভয় পেয়েছে এমন অনেক লোকের দেখা পাওয়া যায়। প্রায় রাতে চাচাতো ভাইয়ের বিলের মাছ অন্যরা চুরি করে নিয়ে যেত, তাই আবার চাচাতো ভাই ঠিক করল যে বিলে একজন পাহারাদার রাখবে। তাই পাহারাদার হিসেবে আমার সেই দুলা ভাই অর্থাৎ নয়নকে ঠিক করা হল। বিলের মাঝে ছোট্ট একটা ঘর বানিয়ে দেওয়া হল, গ্রাম্য ভাষায় যাকে বলা হয় টং। রাতের বেলা নয়ন দুলা ভাই ওই টঙে ঘুমাত এবং বিলের মাছ পাহারা দিত। ওই টঙে একটা জানালা ছিল ওই ছিটকি তলা বরাবর। ওই ছিটকি তলায় দুটি বড় বড় খেজুর গাছ আছে যেটা এখনো রয়েছে। নয়ন দুলা ভাই প্রায় রাতে ভয়ঙ্কর ধরনের শব্দ শুনতে পেত, সেই শব্দগুলো আসত ওই ছিটকি তলা থেকে। একদিন রাতে নয়ন ভাই ভয়ঙ্কর ধরনের শব্দ শুনে ঘুম ভেঙে যায়, জানালা খুলে দেখে ওই ছিটকি তলার ওখানে বিশাল বিশাল দানবের মতো মানুষ
না বাত ছায়া, অনেকটা মোটা, অনেকগুলো খেজুর গাছের উপর দিয়ে এবং নিচ দিয়ে ঘোরাফেরা করছে। উনি এটা দেখে অনেক ভয় পায় এবং জানালা আটকে আবার শুয়ে পড়ে, কিন্তু উনি অনেক সাহসী ছিলেন। প্রায় মাঝে মধ্যে ওনার টং এর চালের উপর দিয়ে কি যেন হাঁটাহাঁটি করে, জানালায় টোকা দেয় এবং টিনের দরজায় কি যেন ধারণ করে লাথি মারে। পরে উনি যখন দরজা খুলে বের হয়, নৌকার উপর গিয়ে বসে, কিছুই নেই, সবকিছু স্বাভাবিক। ওই দিন ছিল ঘোর আমাবস্যার রাত, নয়ন ভাই ঘুমিয়ে আছে, হঠাৎ ঘুম ভেঙে যায়। যেন মনে হচ্ছিল ওনার টং থেকে বিলের শেষ প্রান্ত ছিল 100 মিটার দূরে, ওইখানে কে যেন ছপ ছপ শব্দ করে জাল ফেলে মাছ ধরছিল। নয়ন ভাই ঘুম থেকে উঠে হাতে লাইট এবং লাঠি নিয়ে আস্তে করে দরজা খুলে নৌকার উপরে গিয়ে বসে এবং আস্তে আস্তে নৌকা নিয়ে বিলের শেষ প্রান্তে যেতে থাকে। যেখান থেকে মাছ ধরার শব্দ পাচ্ছিল ওখানে পৌঁছে উনি হাতের টর্চটা অন করার সাথে যা দেখলেন তা মোটেও দেখার কথা ছিল না। তিনি দেখলেন বিশাল বড় একটা মানুষ দাঁড়িয়ে আছে, লাইট মারার সাথে সাথে সেটা তার দিকে ঘাড় ঘুরিয়ে তাকায়। নয়ন ভাই দেখল তার ঘাড়ে কোনো মাথা নেই, আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল তার বুকের উপর ছিল বড় বড় লাল টকটকে চোখ, চোখ দিয়ে আগুনের মতো গোলা বের হচ্ছিল এবং সেগুলোর আলোয় ওনার চারপাশে আলো ছড়িয়ে পড়ল। উনি দেখলেন ওনার লাইট দিয়ে কোনো আলো বের হচ্ছে না। তখন দুলাভাই নৌকার ছড়িয়ের ভেতর লাইট মেরে দেখল, হ্যাঁ আলো তো বের হচ্ছে, কিন্তু ওই জিনিসটার দিকে মারলে ওই জিনিসের চোখের টকটকে আগুনের আলোর কাছে তার লাইটের আলো কিছুই না। সেই ভয়ঙ্কর জিনিসটার চোখের দুই পাশের নিচের দিকে ছিল দুই পাটি বড় বড় দাঁত এবং বেশ কয়েকটা মাছ ধরে কচকচ করে খাচ্ছে। তার জিহ্বাটা ছিল বুক থেকে নাভি পর্যন্ত, সেখানে এমন মাছের আষ্টে পচা গন্ধ ছিল যে নয়ন ভাই আর ওখানে থাকতে পারছিলেন না। হঠাৎ ওই খারাপ জিনিসটা ওনার নৌকার দিকে আসতে লাগল। নয়ন ভাই এটা দেখে নৌকা ঘুরিয়ে টং এর দিকে না গিয়ে পারের দিকে রওনা হল। বারবার পেছনে ফিরে ফিরে দেখছিল সেই জিনিসটা পানির উপর দিয়ে হাঁটতে হাঁটতে তার নৌকার পেছনে পেছনে আসছিল। নয়ন ভাই ছোটবেলা থেকেই নৌকা ব্যবস্থার। ওই টং থেকে আরো 300 মিটার দূরে ছিল চাচ্চু চাচাদের বাড়ি, ওই টং থেকে আরো 300 মিটার দূরে ছিল বাচ্চু চাচাদের বাড়ি। উনি তার সবটুকু অভিজ্ঞতা প্রয়োগ করে তাড়াতাড়ি নৌকা বেয়ে পারে উঠে বাচ্চু চাচাদের বাড়ি এসে এক চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। সকালে ওনার যখন জ্ঞান ফিরে, তারপর আমরা সবাই তার কাছ থেকে এই ঘটনাটি শুনি, কিন্তু ওই রাতের কথা এখনো তার মনে পড়লে গায়ে কাঁটা দিয়ে ওঠে। এটাই ছিল দুলাভাইয়ের কাছ থেকে শোনা একটি ঘটনা। সময়টা হচ্ছে ঠিক এই মুহূর্তে রাত একটা বেজে সাতাশ মিনিট। আর এই মুহূর্তে টেক্সট করেছেন আমাদেরকে হিমেল, তিনি হাই যাইছেন জিয়ান জুয়েং মানিকগঞ্জ থেকে, বলছেন ভাইয়া সাথেই আছি এবং পুরোটা সময় জুড়ে আপনি আমাদের সাথে থাকবেন। হিমেল তিনি আমাদেরকে বলছেন যে মেসেজ কিসের জন্য পড়বেন না। শাকিল আমাদেরকে টেক্সট করেছেন এই মুহূর্তে যাত্রাবাড়ি থেকে, বলছেন যে অনেকগুলো হরর
পুরনো মুভির নাম আপনি জানতে চেয়েছেন। এই মুহূর্তে পুরনো মুভি যেসব রয়েছে সেসব মুভির নাম মনে পড়ছে না, বাট নিউ যে মুভি রয়েছে সেই মুভিগুলো আপনি ট্রাই করতে পারেন। এসকে সনি আমাদেরকে রূপগঞ্জ থেকে টেক্সট করেছেন, এই মুহূর্তে আমরা পাঁচ বন্ধু মিলে রুমের লাইট বন্ধ করে শুনছি এবং খুব ভয় লাগছে। শরীফুল, শিপন, শাকিল এবং আশিস, সানি সহ অনেকগুলো বন্ধু আমাদের সাথে রয়েছেন নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে রয়েছেন। সাথে রয়েছেন আমাদের সাথে মোশাররফ মালিক, তিনি বলছেন যে ফ্যান্টাস্টিক অ্যান্ড মার্ভেলাস স্টোরি জীবন। সাবর থেকে বলছেন ভাই একা রুমে শুয়ে শুনছি আর অনেক ভয় লাগছে। আবু সুফিয়ান লালবাগ থেকে আমাদেরকে বলছেন যে গরমশার স্টোরিটা আপনার কাছে ভালো লেগেছে। অলরাইট, গরমশার স্টোরিটা মূলত আমাদেরকে পাঠিয়েছিলেন তৌফিক ওমর সজীব নামের একজন বন্ধু, যিনি রাজবাড়ি থেকে আমাদেরকে সবসময় লিখে থাকেন এবং যারা হরর মুভি বেসিক্যালি সব থেকে বেশি পছন্দ করেন তাদের জন্য অনেকগুলো মুভি রয়েছে যে মুভিগুলো বলবো আমি। সো এখন পর্যন্ত যারা গেট আউট দেখে ফেলেন নাই, আই থিঙ্ক গেট আউট মুভিটা ট্রাই করতে পারেন। অ্যানাবেলা এখন পর্যন্ত রিলিজ পাইনি, আজকে রিলিজ পেয়ে যাবে, সো তখন হয়তো বা এই মুভিটাও ভাল লাগবে। অ্যালিয়ন কভেন্যান্ট নামক মুভিটা কিন্তু অলরেডি রিলিজ পেয়ে গেছে, সো এই মুভিটাও আপনারা দেখে নিতে পারেন। এবং দ্য ডার্ক টাওয়ার নামক আরেকটি মুভি যেটি 2017 এ রিলিজ পেয়েছিল লাস্ট উইকে, মানে অগস্টের 4 তারিখে, যেটি মূলত আমেরিকান মুভি। এবং এই মুভিটা দারুণ একটা মুভি, যে মুভিটা আপনি এখনই ডাউনলোড করে দেখে ফেলতে পারেন। যারা হরর স্টোরি সব থেকে বেশি পছন্দ করেন, হরর মুভিগুলো বেশি পছন্দ করেন, তাদের জন্য আই থিঙ্ক এই মুভিটা একটা, তাদের হরর স্টোরি লাভার যারা রয়েছেন তাদের জন্য এটা একটা বেস্ট মুভি হতে পারে। জায়েদ খান উত্তরা থেকে আমাদেরকে টেক্সট করছেন, ভৌতিক শুনে ভালো লাগে এবং ভৌতিকের জন্য শুভকামনা। সাদিয়া রয়েছেন আমাদের সাথে আশিক উত্তরা থেকে, বলছেন লাভ ইউ ভৌতিক অ্যান্ড দ্য হরর স্টোরি। চুয়াল আমাদেরকে টেক্সট করছেন, শাফিন ক্যান্টনমেন্ট কাফরুল থেকে বলছেন যে গরম শাহের কাহিনীটা ভালো লেগেছে। অলরাইট, এরকম অনেক ঘটনা রয়েছে যে ঘটনাগুলো আপনাদেরকে রাত দুটো পর্যন্ত শোনাবো। হিমেল তিনি বলছেন যে ভালো হচ্ছে। রেজাউল করিম আশুরিয়া সাবার থেকে আমাদেরকে টেক্সট করেছেন, তিনি বলছেন ঘটনাটি আমার কাছে ভালো লেগেছে। আপনার কাছে যদি এরকম ঘটনা থেকে থাকে, আপনি জানেন এমন ঘটনা বা আপনার বন্ধুদের সাথে ঘটে গেছে বা পরিচিত কারোর সাথে যে ঘটনা আপনি অন্য কোথাও কারোর সাথে শেয়ার করেননি, সেই ঘটনাটা লিখে ফেলবেন এবং পাঠিয়ে দেবেন আমাদের ফেসবুক ফ্যান পেজে, যার অ্যাড্রেসটি হচ্ছে facebook.com/bhautik90.8। ডেফিনেটলি চাইলেই আপনি রেকর্ড করে সেই ঘটনাটা পাঠাতে পারেন। এটার জন্য একটি ইমেল অ্যাড্রেসটি হচ্ছে রয়েছে, সেই ইমেলের অ্যাড্রেসটি হচ্ছে bhautik90.8@gmail.com। ভৌতিক এর নাম হচ্ছে BHOUTIK। খাদিজা আক্তার আমাদেরকে কোনাপাড়া থেকে এসএমএস করেছেন, এমডি মুরাদ আমাদেরকে এসএমএস করেছেন নোয়াখালী থেকে এবং খুব ভয় লাগছে আপনি এমনটাই জানিয়েছেন। আমাদেরকে টেক্সট করেছেন পিয়াল এবং আমাদের সাথেই রয়েছেন বাউনিয়া থেকে রাকিব অ্যান্ড রাজু সহ অনেকগুলো বন্ধু। ঠিক এই মুহূর্তে আমরা চলে যেতে পারি নেক্সট স্টোরিতে, যে স্টোরিটা আমরা শোনাবো সেই স্টোরিটা আমরা ভৌতিকের পেজ থেকে মূলত কালেক্ট করেছিলাম। এরকম ঘটনা আপনার কাছে যদি থেকে থাকে তাহলে সেই ঘটনাটা লিখে আমাদেরকে পাঠিয়ে দিন facebook.com/bhautik90.8। আসসালামু আলাইকুম ভাইয়া। রহমত মিয়া, অনেকদিন হল মাছ ধরে নদীতে খালে বিলে। মাছ যারা ধরে তাদের সবাই কোনো না কোনো ভৌতিক ঘটনার সম্মুখীন হন। রহমত মিয়ারও আছে, কিন্তু এগুলো শুধু অন্যের কাছে বলার জন্য গল্প। রহমত মিয়া জীবনে কোনোদিন ভয় পায়নি এবং পাওয়ার সম্ভাবনাও কম। এই তো সেবার হিন্দুপাড়ার শ্মশানের পাশের নদীতে মাছ ধরতে যেয়ে লক্ষিণদর এতবার ডাকার পরও তার দিকে ফিরে না তাকিয়ে দিব্যি মাছ ধরে বাড়ি ফিরছে। লক্ষিণদর রহমত মিয়ার বন্ধু লোক ছিল, যাকে গত বছর ওই শ্মশানে পোড়ানো হয়েছিল। এমন ছিটে ফোটা অনেক ঘটনাই রহমত মিয়ার জীবনে ঘটেছে, কিন্তু কোনোদিন ভয় তো দূরে থাক, তার বুক পর্যন্ত কাঁপেনি। কটকার খালের কথা অনেক শুনেছে রহমত মিয়া, সেখানে নাকি বড় বড় মাছ পাওয়া যায়। তবে দিনের বেলার চেয়ে নাকি রাতে গেলে নিরিবিলি পরিবেশে ভালো মাছ পাওয়া যায়, কিন্তু ওই খালের বেশ দুর্নাম রয়েছে। আজ পর্যন্ত ওই খালে কেউ রাতে মাছ ধরে ফিরে আসতে পারেনি। রহমত মিয়ার এতে কিছুই যায় আসে না,
এসব তার কাছে শুধুই গল্প। তবুও তার বউ যখন শুনল রহমত মিয়া ওই খালে মাছ ধরতে যাবে, সে বাদ সাধল। তাকে যখন কিছুতেই বোঝাতে পারল না রহমত মিয়া, তখন সে বলল, ঠিক আছে আমি সাথে কাউকে নিয়ে যাব, একা যাব না। কিন্তু এই তল্লাটে এমন কেউ নেই কটকার খালে তার সাথে যাওয়ার মতো। রহমত মিয়া একটু পরেই টের পেল যাকেই বলে সেই দৌড়ে পালায়। জিদ চেপে যায় রহমত মিয়া, সিদ্ধান্ত নেয় সে একাই যাবে। বউকে কিছু না জানিয়ে জাল আর বৈঠা নিয়ে রাত আনুমানিক 10টার দিকে বের হয় ঘর থেকে। ততক্ষণে সারা গ্রাম ঘুমে বিভর, চারিদিকে কিদিদারুণ নিস্তব্ধতা। তার মাঝে একা একা রহমত মিয়া হেঁটে চলে নদীর দিকে, একটুও বুক কাঁপে না তার। নদীর পারে পৌঁছে নিঃশব্দে নৌকায় উঠে বৈঠা পাওয়া শুরু করে, গন্তব্য কটকার খাল। সামনে দিয়ে কিছুক্ষণ বেড়ে যাওয়ার পর নদী ডানে ও বামে দুদিকে পাক নিয়েছে। বামে গেলে কটকার খাল আর ডানে বউবাজার। বামে এক কটকার খাল ছাড়া আর কিছু না থাকায় ওইদিকে লোকজনের যাতায়াত কম। বাকের প্রায় কাছে চলে এসেছে রহমত মিয়া, এমন সময় দেখল হঠাৎ আতশবাজির মতো বউবাজার থেকে একটা নৌকা সোজা কটকার খালের দিকে যাচ্ছে। সে একটু অবাক হল, এত রাতে আবার কে নৌকা করে কোথায় যায়? জোরে হাঁক ছাড়ে রহমত মিয়া, ওই মাঝি কই যাও? ওপাশ থেকে ভাঙা গলায় মাঝির নির্লিপ্ত উত্তর কানে যায় রহমত মিয়ার, মাছ ধরতে কটকার খালে। উত্তর শুনে মনে মনে খুশি হয় রহমত মিয়া, যাক একজন সঙ্গী তবু পাওয়া গেল। আবারও হাঁক ছাড়ে রহমত মিয়া, চলো একলকে যাই। কিন্তু রহমত মিয়ার ডাকে থামে না, মাঝি নিঃশব্দে বৈঠা বেয়ে যায়। বোকা রহমত মিয়া একবারও ভাবেনি পানির শব্দ ছাড়া নিঃশব্দে বৈঠা পাওয়া কি সম্ভব। বাঁক ঘুরে কটকার খালে পৌঁছায় রহমত মিয়া। অন্ধকারে মাঝির নৌকা খুঁজতেই চোখে পড়ে নৌকা। মাঝির দিকে তাকিয়ে দেখতে পায় শুধু সাদা চাদর, যা দিয়ে এই গরমের মধ্যে কেন মাঝি মাথা জড়ায় রেখেছে বোধগম্য নয় রহমত মিয়ার। আর কোনো কথা না বলে জাল বের করে খালের মধ্যে ফেলে সে। খালের নিস্তব্ধতার মাঝে শুধু রহমত মিয়ার জাল টানার শব্দ শোনা যায়। ওদিকে মাঝি যে ঠায় বসে আছে রহমত মিয়ার দিকে কটকট চোখে তাকিয়ে, তা খেয়াল করে না রহমত মিয়া। দুইবার জাল উঠানোর পরের বার জালে জোরে টান অনুভব করে রহমত মিয়া। কোন বড় মাছ ধরা পড়ল ভেবে ব্যস্ত হয়ে পড়ে রহমত মিয়া। কিন্তু এমনকি বড় মাছ যে টেনে যেন উঠাতেই পারছে না। মাঝিকে ডাকার জন্য পেছনে তাকিয়ে দেখে মাঝি ঠিক তার পেছনেই দাঁড়িয়ে আছে। একটু খটকা লাগে রহমত মিয়ার, সে তো মাঝিকে ডাকে নাই। তাহলে মাঝি বুঝল কিভাবে যে রহমত মিয়া তাকে ডাকবে এখনই? অনেক প্রশ্ন মাথায় ঘুরলেও রহমত মিয়া মাঝিকে কিছুই জিজ্ঞেস করে না, শুধু তাকিয়ে ভালোভাবে দেখার চেষ্টা করে। লোকটা পাগল নাকি, মাথাও চাদরে ঢেকে রেখেছে কেন? ব্যাপারটা অস্বাভাবিক মনে হয় না রহমত মিয়ার কাছে। মাঝিকে বলে হাত লাগাও। মাঝি রহমত মিয়ার দিকে না তাকিয়ে এক টানে জাল উঠায় নৌকায়। রহমত মিয়ার চোখ বড় বড় হয়ে যায়, সে পারল না আর এত ভারী জিনিস মাঝি একা কিভাবে তুলল। জাল তুলে দিয়ে মাঝি চুপচাপ বসে পড়ে পটাতনের উপর। রহমত মিয়া এতক্ষণ মাঝির দিকে তাকিয়ে ছিল, এবার জালের দিকে তাকিয়ে আরেক দফা তার চোখ বড় বড় হয়ে যায়। স্পষ্ট দেখা যাচ্ছে জালের মাছের বদলে সাদা কাপড়ে আগাগোড়া মোড়া লাশের মতো একটা বস্তু। একই ঝামেলা, রহমত মিয়া ভাবতে থাকে কেন কেউ আসে না এখানে। লাশটা খুলে দেখার ইচ্ছে হয় তার, আর কিছু না ভেবেই লাশের মাথা আন্দাজ করে কাপড় খোলা শুরু করে রহমত মিয়া। খুলেই আবছা আলোয় একটা মুখ দেখতে পায় সে। পাশে কেউ এসে দাঁড়িয়েছে বুঝে সেদিকে তাকায় রহমত মিয়া। মাঝিকে দেখতে পায়, মুখ থেকে চাদর সরিয়ে ফেলেছে মাঝি। রহমত মিয়ার দিকে তাকিয়ে হাসছে, ভারী রাগ হয় রহমত মিয়ার। মাঝির দিক থেকে চোখ ফিরিয়ে লাশের দিকে তাকায় সে, কিন্তু একই লাশ চোখ মেলল কিভাবে? দুইটা হলুদ চোখ বড় বড় তাকিয়ে আছে রহমত মিয়ার দিকে। ভারী রাগ হয় রহমত মিয়ার, সেই সাথে বুকটা একটু জানি কেঁপে উঠে। দুইটা হলুদ চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে থাকা লাশটার চেহারা হুবহু মাঝির। জোরে শব্দ করে হাসতে থাকে দুইজন। একই চেহারার মানুষের কাছ থেকে পালায় যেতে চায় রহমত মিয়া, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি তার শরীর বেঁধে রেখেছে। জ্ঞান হারায় রহমত মিয়া, গ্রামে তার আর ফেরা হয়নি। ভাইয়া, এটি আমাদের গ্রামে রহমত মিয়া নামক একজন মাঝির সাথে ঘটে যাওয়া ঘটনা। আমি অনেকটা গল্প আকারে আপনাকে লিখে পাঠালাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। শুনছেন ভৌতিক 90.8 স্টুডিওর ঘড়ি বলছে সময়টা হচ্ছে রাত 1:40, আর রাত 2 পর্যন্ত আর যে কনক রয়েছে আপনার সাথে উইথ মাই শো ভৌতিক 90.8। টেক্সট করছেন অনেকগুলো বন্ধু, যেসব বন্ধু এই মুহূর্তে আমাদের সাথেই রয়েছেন তাদের সাথে চাইলে আপনিও টেক্সট করতে পারেন। সেলফোনের মেসেজ অপশনে চলে গিয়ে লিখে ফেলবেন AR স্পেস দিয়ে লিখবেন আপনার নাম, আর একটি স্পেস দিয়ে আপনার লোকেশন, আর দেন আপনার কথাবার্তাগুলো লিখে সেন্ড করবেন দ্য সিগনেচার নাম্বার উইচ ইস 2323। সজীব, তিনি আমাদেরকে বলছেন নাইস story, but I'm afraid, and that was our main purpose bola jete pore jeta jonno amra bhautike shota korchi. Amaderke Himel Khan Mirpur theke obhikota likhechen, tini bolchen je ami golpo likhte chai, golpo ta likhe ferun ebong pathiye din, seti amader Facebook er fan page e, jar address ti hocche facebook.com/bhautik90.8. shudhu matro Facebook er search bar e giye bhautik likhle peye jaben. Amader page ti bhautike bana hocche BHOUTIK. Sajib amaderke jothariti bolchen je nice story. Himel বলছেন যে নাইস টু মিট ইউ ভৌতিক। হিমেল আমাদেরকে পুনরায় টেক্সট করে যাচ্ছেন। রাজকুমার কায়েস বলছেন আমাদেরকে গাজীপুর থেকে, জীবন মার্কেট থেকে, রহমত ভাইয়ের স্টোরিটা খুব বেশি ভালো লেগেছে, গ্রহণযোগ্যতা রয়েছে আপনার কাছে। শিখা আমাদেরকে ঢাকা থেকে বলছেন ভাই একটা স্টোরি লিখতে চাই, বাট কিভাবে পাঠাবো, সেই স্টোরিটা লিখে ফেলুন, দেন সেটি পাঠিয়ে দিন আমাদের ফেসবুক এর ফ্যান পেজে, যার অ্যাড্রেসটি হচ্ছে facebook.com/bhautik90.8। জহিরুল উত্তরা থেকে বলছেন ভাই হরর মুভি দেখতে চাই। অলরাইট, হরর মুভির অনেকগুলো নাম আমি বলেছি, এবং 2017 যেসব হরর মুভি রিলিজ পেয়েছিল সেসব মুভির মধ্যে গেট আউট নামক একটি মুভি রয়েছে, GET OUT, এবং ইতিমধ্যে 7.8 রেটের IBM রেট রয়েছে এই মুভিটি দেখতে পারেন। অ্যানাবেলা যেটি আজকে রিলিজ পাবে, এবং অ্যালিয়ন কভেন্যান্ট নামক আরেকটি মুভি রয়েছে যে মুভিটি আপনি দেখতে পারেন। 2017 যেসব মুভি রিলিজ পেয়েছিল তাদের মধ্যে গেট আউট এখন পর্যন্ত টপ চার্টে রয়েছে, এবং ইট কামস অ্যাট নাইট নামক আরেকটি মুভি রয়েছে যে মুভিটি দেখতে পারেন। দ্য ডার্ক টাওয়ার নামক একটা মুভি, যে মুভির কথা কিছুক্ষণ আগেই বলছিলাম, সো সেই মুভিটাও দেখে ফেলতে পারেন, খুব ভালো লেগেছে। কিন্তু এমনটাই লিখেছেন বংশাল থেকে আবির বাই, ভয় পেতে চাই এরকম একজন লিখেছেন। শর্মিলা একটা ঢাকা থেকে বলছেন ভাই স্টোরিটা অসাম ছিল, থ্যাংকস, এত নাইস স্টোরি শোনানোর জন্য, থ্যাংকস টু এশিয়ান বিডওয়ান, থ্যাংকস টু কনক ভাই। রয়েছেন রাইসা আমাদের সাথে, তিনি বলছেন স্টোরিগুলো অনেক ভালো লেগেছে। জুয়েল, তিনি বলছেন যে ভালো। অ্যান্ড রেজাউল করিম আমাদেরকে আশুলিয়া সাবার থেকে বলছেন ঘটনাগুলো অনেক ভালো ছিল এবং ভয়ঙ্কর ছিল এমনটাই বলেছেন। ঠিক এই মুহূর্তে উত্তরার বাউনিয়া থেকে আমাদের সাথে রয়েছেন রাকিব, যারা ভয় পাচ্ছেন এমনটা জানিয়েছেন, এবং আমাদের সাথে রিশাদ ছিলেন, রিশাদের সাথে সাথে কিন্তু আরো অনেকেই ছিলেন, শান্ত ছিলেন আমাদের সাথে, রেজাউল করিম, রাজু আমাদের সাথে ছিলেন যিনি সদ্য বিদেশ ফেরত হয়েছেন এবং একজন ক্যাপ্টেন বলা যেতে পারে, মেরিন ক্যাপ্টেন, এবং আনিকের তার সাথে সাথে আমাদেরকে পুরান ঢাকা থেকে আনিকা
আক্তার আমাদেরকে শুনছেন। সো দ্যাটস দ্য ম্যাটার, আমাদেরকে এই মুহূর্তে যারা টেক্সট করছেন টেক্সট করতে চাইলে সেলফোনের মেসেজ অপশনে গিয়ে লিখে ফেলবেন এ আর স্পেস আপনার নেম স্পেস আপনার লোকেশন অ্যান্ড দেন আপনার কথাবার্তাগুলো লিখে সেন্ড করতে হবে দ্য সিগনেচার নাম্বার উইচ ইস 2323। এই মুহূর্তে স্টুডিওর ঘড়ি বলছে সময় হচ্ছে রাত 1:43 অ্যান্ড রাইট নাও ইটস টাইম টু মুভ ফরওয়ার্ড টু দ্য নেক্সট স্টোরি। সো হিয়ার উই গো ফর দ্য নেক্সট স্টোরি। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি জাহাঙ্গীর। আবার শোনা ঘটনা, বর্তমানে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটি ঘটেছিল 6 বছর আগে। তখন আমরা ছিলাম বগুড়ায়, আমি ক্লাস 6 পড়তাম। বাবা আর্মি মিশনের জন্য দেশের বাইরে গিয়েছিল। তখন আমাদের সরকারি বাসা ছেড়ে ক্যান্টনমেন্টের বাইরে বাসা ভাড়া দিতে হয়, আর সেই জায়গাটা ছিল একটা ভয়ঙ্কর জায়গা, যে জায়গাটা আমি খুব ভয় পেতাম। বাবা যে জায়গাটা ভাড়া নিয়েছিল সেটি ছিল কবরস্থানের পাশে। সেখানে না থাকার জন্য অনেক নিষেধ করেছিলাম, কিন্তু বাবা মা বলতো কবরস্থানের মতো নিরাপদ জায়গা নাকি হয় না। তারপরও ইচ্ছে না থাকা সত্ত্বেও সেখানে যেতে হল। নতুন জায়গায় যাওয়ার পর অনেক লোকের মুখে অনেক কথা শুনেছিলাম ওই কবরস্থান সম্পর্কে, যা মনে হলে আমার গা এখনো শিউরে উঠে। ওই কবরস্থানটি ছিল অন্যরকম। মূলত আগে ওখানে একটি বাঁশ ছাড় ছিল, তারপর বাঁশ কেটে অনেক জায়গা তৈরি হওয়াতে কবরস্থান করে ফেলা হয়। নতুন বাসার মধ্যে যেখানে আমার রুমের জানালা ছিল সেখান থেকে কবরস্থানটি সহজেই ভালো মতো দেখা যেত। সেদিন ছিল গরমকাল, অতিরিক্ত গরম পড়ার কারণে জানলা খুলে ঘুমোচ্ছিলাম। মাঝরাতে হঠাৎ ঝড় শুরু হয়, তখন আমার ঘুম ভেঙে যায়। জানালাটি বন্ধ করার জন্য আমি জানালার পাশে গেলাম, হঠাৎ করে আমার চোখ গেল কবরস্থানের দিকে। এতই অন্ধকার ছিল যে কিচ্ছু দেখা যাচ্ছিল না। মাঝে মাঝে বিদ্যুতের আলোতে খুব ভয়ানক লাগছিল কবরস্থানটি। তারপর হঠাৎ করেই চোখ গেল একটি কবরের দিকে। অল্প আলো থাকায় দেখা যাচ্ছিল না সেখানে কি হচ্ছে, তারপরও ভালো মতো দেখার চেষ্টা করছিলাম। দেখি সেই কবরের মাটি ক্রমেই ঝরে যাচ্ছে, মনে হচ্ছে কে একজন হাত দিয়ে কবর খুঁড়ছে। তারপর সেই কবর থেকে হঠাৎ একটি হাত উপরে উঠে এলো। আস্তে আস্তে সেখান থেকে একটি মানুষের আকৃতির মতো কিছু একটা দেখা গেল, সেটি ছিল অনেক বড়। সেটির গায়ে ছিল সাদা রঙের কাপড়। তারপর সেটি এক কবর থেকে অন্য কবরে ঘোরাঘুরি করছিল। আমার খুব ভয় লাগছিল, মনে হচ্ছিল জানালা লাগিয়ে দৌড়ে মার কাছে গিয়ে শুয়ে পড়ি, কিন্তু দেখারও খুব ইচ্ছে হচ্ছিল। তখনও বুঝতে পারিনি যে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা আমার সাথে ঘটতে চলছে। কিছুক্ষণ এরকম চলার পর সেটি হঠাৎ আমার জানালার দিকে তাকাল। জানালার পাশে যে কবরটি ছিল সেটির দিকে আসতে লাগল। এতে আমি খুব ভয় পেয়ে গেলাম। আমি সেটির মুখের দিকে তাকালাম, কিন্তু অন্ধকারের জন্য কিছুই দেখতে পেলাম না। তারপর হঠাৎ বিদ্যুতের আলো পড়ায় সেটির মুখটা দেখতে পেলাম। আমি যা দেখলাম তা কখনোই আমি আশা করিনি। আমার শরীর ঠান্ডা হতে লাগল, কারণ সেটির মুখ ছিল রক্তমাখা এক বিভর্ষ মুখ। আমি সেখানে স্থির হয়ে গেলাম, আমার নড়ার কোনো শক্তি ছিল না। চারালাটা লাগানোর চেষ্টা করছিলাম কিন্তু পারছিলাম না। কতক্ষণ এইভাবে চলার পর আমি মাটিতে পড়ে যাই। যখন চোখ খুলি তখন নিজেকে বিছানায় আবিষ্কার করি। পাশে দেখি মা বসে আছে। মার কাছে জানতে পারি আমি সারা রাত অজ্ঞান ছিলাম। সবাই আমাকে প্রশ্ন করতে লাগল কি হয়েছিল রাতে, কিন্তু আমি কাউকে কিচ্ছু বলিনি। আমি কখনোই এই ঘটনা ভুলতে পারব না।
ভৌতিক 90.8
অফায়ার শুনছেন ভৌতিক 90.8 একটা বেজে 48 মিনিট এই মুহূর্তে সময়। অনেকেই আমাদেরকে টেক্সট করছেন, টেক্সট করেছেন ইমন পুরান ঢাকা থেকে, আপনাদের প্রোগ্রামটা খুবই মজার আর ভয়ের, আমার লাইফে অনেক ভয়ঙ্কর ঘটনা আছে যা আপনাদেরকে বলতে চাই, কিভাবে বলবো। সেলফোনের মেসেজ অপশনে চলে গিয়ে যারা টেক্সট করছেন এয়ারলি স্পেস নেম লোকেশন অ্যান্ড দেন কথাবার্তা সবকিছু 2323 এই নাম্বারটায় এই মুহূর্তে পাঠাতে পারেন। আর যারা ঘটনা লিখে পাঠাতে চান তাদের জন্য অ্যাড্রেসটি হচ্ছে facebook.com/bhautik90.8। শুধুমাত্র সার্চ বারে গিয়ে ভৌতিক 90.8 লিখলেই আমাদের পেজটি পেয়ে যাবেন, অথবা শুধু ভৌতিক লিখলেই আমাদের পেজ পেয়ে যাবেন, সেখানে আপনার ঘটনা লিখে সেটি ইনবক্স করে দিন। আর যদি চান সে ঘটনা নিজের ভয়েসে রেকর্ড করে তারপর পাঠাবেন, তাহলে তার জন্য অপশন রয়েছে, সে ঘটনাটা রেকর্ড করে ফেলুন এবং তারপর সেটি পাঠিয়ে দিন আমাদের ইমেলের অ্যাড্রেসে। ইমেলের অ্যাড্রেসটি হচ্ছে bhautik90.8@gmail.com। আরেকটি বার বলছি bhautik90.8@gmail.com। শ্রাবণ বাড্ডা থেকে বলছেন আমাদেরকে স্টোরিটা, কবরস্থানের স্টোরিটা নাইস ছিল। নাহিদ মতিজুর থেকে বলছেন ভাইয়া নিউ ফ্রেন্ড রহমত মাস ধরতে মারা গেলে, রহমত মাস ধরতে মারা গেলে ঘটনাটা কে বলেছেন, তার নামটা তিনি মেনশন করেননি, তার সাই বলতে পারছেন। জীবন সাভার থেকে বলছেন যে ভাইয়া ভালো লাগছে। অজয় কুমার বলছেন কলতা বাজার ঢাকা থেকে, ভাই আমি তোমার নিউ ফ্রেন্ড স্টোরি গুলো অসাম লাগছে, আমি খুব বেশি ভয় করছে। মুসাদ্দেক রয়েছেন আমাদের সাথে, শাহিন খান তিনি বলছেন যে বউ বাজারের স্টোরি গুলো খুব বেশি ভালো লেগেছে। রয়েছেন হিমেল আদনান সাকিব বলছেন ঢাকা থেকে, একটু খেয়াল করতে বলেছেন ভাই আমি নিউ ম্যান, একটু খেয়াল করবেন। ইয়েস আপনাকে স্বাগতম জানাচ্ছি। ওয়াকিব নাদিয়া ইয়ামি ফারহান উই আর লিসেনিং হাই জানিয়েছেন তিনি আমাদেরকে, তাকেও স্বাগতম জানাচ্ছি আমাদের এই প্ল্যাটফর্মে। ফেসবুকে অনেকেই আমাদের সাথে ছিলেন যাদের সাথে একটু কানেকশন নিতে চাই, বিকজ আমি সানভি আহমেদ জুয়েল আমাদের সাথে ছিলেন যে ফার্স্ট টাইম শুনছি এবং আমার ভয় লাগছে। সোহান আহমেদ তিনি বলছেন ভাই আমি এবং আমার ফ্রেন্ড রবিউল শুনছি উত্তরা থেকে। সোহাগ তালুকদার বলছেন ভাই ভালো লাগলো। কাজী মাহবুব বলছেন যে মাঝের গল্পটা সত্য, কিভাবে মাঝি যদি বেড়ায় বাড়িতে না ফেরে তাহলে ঘটনা কিভাবে জানলো, এটা লোকে মুখে অনেক সময় শোনা যেতে পারে হয়তো, বা যে মাছ ধরতে গেছে এবং তারপর ফিরে আসেনি, লোকজন নানানভাবে সে ঘটনাগুলো বলেছেন কিংবা দূর থেকে কেউ কেউ দেখেছেন, এরকমটাও হতে পারে। এবং ভূতের বেশিরভাগ স্টোরি আমি দেখেছি অস্পষ্ট, কোন ঘটনাই খুব একটা স্পষ্ট ভাবে কেউ বিশ্লেষণ করতে পারেনি। আজকে 2 বছর যাবৎ আমি ভূত নিয়ে কাজ করছি, সো দ্যাটস দ্য ফ্যাক্ট। ভূতের স্টোরিগুলো আসলে বোঝা খুব মুশকিল যে কোনটা সত্য কোনটা মিথ্যা এবং কোনটাকে গ্রহণ করবেন কোনটাকে গ্রহণ করবেন না। লজিকের কাছে ভূতের অস্তিত্ব একেবারেই টিকে থাকে না। সো লজিকের জায়গাটা থেকে যদি চিন্তা করা যায় তাহলে তো আমি বলবো যে সবকিছুই জিরো, বাট আবার যদি অন্যান্য বিশ্বাস থেকে আমরা দেখি এবং অন্যান্য অভিজ্ঞতা থেকে দেখি তাহলে অনেক কিছুকে আবার বিশ্বাস করতে হয়। সো যুক্তি তর্ক বিতর্কে যাব না, শুধুমাত্র ঘটনা বলবো যে সব ঘটনার কোনো ব্যাখ্যা কেউ কেউ খুঁজে পায়নি। সো দ্যাটস দ্য ফ্যাক্ট, যেটাই আমি এখান থেকে করছি। আদনান সাকিব বলছেন যে ভাইয়া ঢাকা পলিটেকনিক্যালের জহির রায়হান হল থেকে আপনি আমাদেরকে শুনছেন, আদনান সাকিব যিনি আমাদেরকে শুনছেন। সোহাগ তালুকদার বলছেন আমাদেরকে, এবং আপনি আমাদেরকে বলছেন যে আরেকটা প্রোগ্রাম শুনতে গিয়ে আপনাদেরকে শুনলাম এবং ভালো লাগলো। এম এইচ ইলিয়াস হোসেন আমাদেরকে বলছেন গাজীপুর বাইপাস থেকে, আজকে প্রথম শুনছি এবং কাহিনীগুলো ভয়ঙ্কর, থ্যাংকস ফর এভরিথিং। এম এইচ ইলিয়াস হোসেন আমাদেরকে যথারীতি টেক্সট করছেন। সুমন সরকার তিনি বলছেন আই লাভ ভৌতিক। আরিফ হাসান, আরিফিন হাসান তিনি আমাদেরকে কমেন্ট করছেন। অভি আসনাদ রানা নোয়াখালী থেকে তিনি আমাদেরকে শুনছেন, এবং ফয়সাল খান তিনি বলছেন ভাই ভালো লাগছে, শুনেই রাখরা থেকে শুনছেন আপনি আমাদেরকে এই মুহূর্তে। শরীফুল ইসলাম তিনি বলছেন যে কনক ভাই ভালো লাগছে। তৌকির আহমেদ তিনি বলছেন কনক ভাই হরর ভয় এবং কনক রাখো তোমার নামে, এরকম কিছু একটা পরামর্শ আপনি দিয়েছেন, থ্যাংক ইউ ফর ইউর সাজেশনস। অ্যান্ড অরিন খান অর্ণব তিনি আমাদেরকে টেক্সট করেছেন, শামিম মোহাম্মদ প্লিজ ভাইয়া কমেন্টটা পড়বেন, কমেন্টই পড়ছি বিকজ আজকের মতো সময়টা শেষ হয়ে গেছে, আর কোন স্টোরি আমরা প্লে করব না, শুধু কমেন্টগুলো একটু পড়তে চাই। নিশান ইসলাম বলছেন আমার বাসা রাজাবাড়ি নতুন বাজার অ্যাম্বুলেন্সের লাশের এই ঘটনাটা রাজাবাড়ির অনেকেই জেনে থাকে এবং বাড্ডা থেকে আপনি আমাদেরকে শুনছেন। ইয়েস আমরা সেই ঘটনাটা কিছুক্ষণ আগে শেয়ার করেছিলাম, অ্যাম্বুলেন্স এবং লাশের ঘটনা যেটি আমাদেরকে একজন লিখে পাঠিয়েছিলেন। সুমন সরকার তিনি বলছেন আই লাভ ভৌতিক। আরিয়ান আহসান তিনি বলছেন ইটস গুড টু বি ব্যাক, থ্যাংক ইউ সো মাচ, সবসময় আমাদের সাথে থাকবেন এমনটাই প্রত্যাশা করছি। এম ডি রফিজ হাসান তিনি বলছেন যে কনক ভাই আছি, থ্যাংক ইউ আপনার প্রেজেন্টেশনের জন্য। জুয়েল রানা বলছেন ভাই প্লিজ আমার SMS টা পড়বেন। বিপ্লব গফার বিজি ফ্রম ব্রাহ্মণবাড়িয়া থেকে তিনি বলছেন যে নাইস স্টোরি। এবং সুজন খান তিনি আমাদেরকে কমেন্ট করছেন। আর অনেকগুলো বন্ধু রয়েছেন, ফয়সাল খান রয়েছেন আমাদের সাথে, তৌহির আহমেদ রয়েছেন আমাদের সাথে, সোহাগ তালুকদার রয়েছেন আমাদের সাথে, কাজী মাহবুব, এ আর আশিক এবং অনেকগুলো বন্ধু আমাদের সাথে ছিলেন পুরোটা সময় জুড়ে এবং শেয়ার করেছেন আমাদের এই পোস্টটি ফেসবুকে। অনেকে গল্প যদি লিখতে চান তাহলে আরেকটিবার বলছি, গল্প লিখবার ঠিকানাটা ভেরি সিম্পল। সবার আগে আপনাকে গল্পটা লিখে ফেলতে হবে ওয়ার্ড ফাইলে, মাইক্রোসফট ওয়ার্ডের যে ফাইল রয়েছে সে ফাইলে আপনার গল্পটা লিখে ফেলবেন। গল্প বলবো না, ঠিক বলবো যে ঘটনা, গল্প লিখে পাঠাবার কোনো অপশন আমাদের এখানে নেই, সে ঘটনাটা লিখবেন এবং পাঠিয়ে দিবেন আমাদের ভৌতিকের পেজে অ্যাটাচ করে, ভেরি সিম্পল। সো ভৌতিকের অ্যাড্রেসটি হচ্ছে BHOUTIK, যেটি ফেসবুকে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন। সো এটা ছিল আপনাদের ঘটনা লিখে পাঠাবার ঠিকানা। আর যদি মনে করেন যে না ঘটনা লিখে পাঠাবো না, আমি অন্য কিছু করব, আমি নিজে রেকর্ড করে পাঠাবো, তাহলে রেকর্ড করবেন আপনার স্মার্টফোনে, ডেফিনেটলি শান্ত নিরিবিলি কোনো পরিবেশে গিয়ে সেটি করতে হবে, তারপর সেটি পাঠিয়ে দিতে হবে আমাদের ইমেইল অ্যাড্রেসে। ইমেলের অ্যাড্রেসটি হচ্ছে খুবই সিম্পল একটা অ্যাড্রেস, ভৌতিক 90.8@gmail.com, ভৌতিক 90.8@gmail.com, ভৌতিকের বানান হচ্ছে BHOUTIK, আর কি বার বলছি BHOUTIK। সেই অ্যাড্রেসে চাইলে আপনি পাঠিয়ে দিতে পারেন আপনার ঘটনাগুলো রেকর্ড করে, অ্যান্ড মেক শিওর যে ঘটনাগুলো আপনি পাঠাবেন সেই ঘটনা আপনি অন্য কোথাও অন্য কারো কাছে অন্য কোনো স্টেশনে শেয়ার করেননি, এমন ঘটনা ডেফিনেটলি আপনাকে পাঠাতে হবে। তা নাহলে সেটা আমাদের জন্য খুব ঝামেলা হয়ে থাকে, কারণ সবখানে কান পেতে থাকা খুব একটা সম্ভব হয়ে উঠে না। আমরা যারা ভৌতিক টিমে কাজ করছি প্রত্যেকটির জন্য, শুধুমাত্র ভৌতিক টিমের জন্য না, আরো বড় করেও যদি কাজ করতাম আমরা, তাও হয়তো এটা সম্ভব ছিল না। যেহেতু আপনাদের ঘটনা নিয়ে আপনাদের সব ভৌতিক আপনাদের সহযোগিতা একান্ত ভাবে কাম্য। আজকের মতো বিদায় নিব ভৌতিক 90.8 FM থেকে, আগামী সপ্তাহে আবারও কথা হবে রাত 12টায়। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সর্বোপরি সাবধানে থাকুন।
Exclusively on FusionBD.com.